প্রচণ্ড গোলাগুলির শব্দ। এমন গোলাগুলির শব্দ দুটি বাহিনীর ভেতরে, একটা হচ্ছে বিদ্রোহী আর একটা হচ্ছে মার্কিন সেনারা। মার্কিন সেনারা একটা টানেলের ভেতরে প্রবেশ করে। যে টানেলে তারা প্রবেশ করে কয়েকজন মিলে, সেই টানেলের ভেতরে যে তারা কোনো অপরাধী খুঁজে পায়নি, দাদার বাসায় যারা হচ্ছে অপরাধী, কিন্তু সেখানে তারা তিনটা ডেড বডি পায়। এই তিনটা ডেড বডি অনেকদিন আগে, ডেড বডি গুলো ভেতরেই পচে গেছে। কোনো কোনো ডেড বডির পেট ফেটে রক্ত বেরিয়ে এসছে, বা কোনো কোনো ডেড বডি পুরোপুরি ফাটেনি, যে কোনো সময় ফেটে যেতে পারে। এই তিনটা ডেড বডি যেখানে যেভাবে রাখা, তা দেখে একদম খুব সহজে বোঝা যায় যে একটা স্যাক্রিফিশিয়াল রিচুয়াল। আমি আবার বলি, স্যাক্রিফিশিয়াল রিচুয়াল, যেখানে স্যাক্রিফাইস করা হয়। কার উদ্দেশ্যে? এই সেনারা যখন এই টানেলের ভেতরে এদিক ওদিক তাদের মতো করে যখন তারা চেক করলো, তাদের সেখানে একটা জিনিসের উপরে নজর যায়, একটা সিংহাসন পাতা। এবং অবাক করার বিষয় হচ্ছে, এই সিংহাসনটা মানুষের মাথার কোলের, এবং যতগুলো মাথা রয়েছে এগুলো এমন ভাবে কেমিক্যালি সেভ করে রাখা যে এই কুলিগুলো যে কত বছর আগে, তা কেবল কার্বন ডেটিং করলেই জানা যেতে পারে। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগের, এই কুলি এখন পর্যন্ত নষ্ট হয়নি। এবং এই কুলিগুলো ছিল সব শিশু বাচ্চাদের, কোনো গ্রোন ম্যানের না, মানে কোনো বড় মানুষের না। এই সিংহাসন যেটা তৈরি করা, সেটার উপর একজন মানুষ বসতে পারবে না, কিন্তু তারপরও এটাকে এমনভাবে তৈরি করা, এবং ওই সিংহাসনের উপরে এমন কোনো কিছু রয়েছে যেটা একটু জল ছাপের মতো, কিন্তু সেই লেখাটা তাদের পক্ষে সেটা বোঝা খুব কঠিন। ওই টানেলে তখন একটা ঘটনা ঘটে। প্রথমে একটা শব্দ আসে, হাই, এরকম। তারা সাথে সাথে অ্যালার্ট হয়েছে, কারণ তারা সবাই অফিসার, তারা হচ্ছে আর্মি সেনা। হাই শব্দটা আসার পরে ওরা যখন এদিক ওদিক লক্ষ্য করলো, তখন আবার ওদের কানে মানে অদ্ভুত কোনো কিছু কেউ আওড়াচ্ছে, মন্ত্র পড়ছে, এরকম মন্ত্রের শব্দ এলো। এবং সেই মন্ত্রটা অত্যন্ত দীর্ঘ একটা মন্ত্র, তারা শুনছে কিন্তু তারা বুঝছে না কোনো কিছু। এবং তারা অ্যালার্ট হয়ে এদিক ওদিক তারা মানে টানেলের ভেতরে, এখানে সে তো তারা ফিট, জায়গাটাতে তো তারা যাওয়ার কোনো উপায় নেই। ওই সামনের দিক দিয়ে কেউ আসছে কিনা সেটা দেখার জন্য তারা সেইভাবে পজিশন নিয়ে রেখেছে। এবং ওই মন্ত্র যতক্ষণ চলেছে, তারা প্রত্যেকে মারাত্মকভাবে অস্থির হয়ে পড়েছে। সেখানে কিন্তু উপস্থিত ছিল দিগন্ত তারা, কারণ সে সেই মন্ত্র শুনতে পাচ্ছিল। ওই মন্ত্র কে পড়ছিল জানেন? যে বডিটা ফুলে রয়েছে, পুরোপুরি ফাটেনি, ও ঠোঁট পড়ছে, ও শরীরের ভেতরে রয়েছে এমন এক ইতর যে তখন ওইখানে বসে সেই মন্ত্র পড়ছে। ওই ইতর আবার ওই ব্যক্তির মেমোরিকে ধারণ করত নিজের ভেতরে, কেবল ওই মন্ত্রটা ওই ব্যক্তি জানত। দিগন্ত তারা চাইছিল এই মন্ত্রটা যাতে পরবর্তীবারে আরেকবার না পড়া হয়, কারণ এই মন্ত্র যদি আরেকবার পড়া হয়, যাকে ডাকা হচ্ছে সে এইখানে এসে হাজির হয়ে যাবে। এতগুলো বছর ধরে তারা সবসময় এই কাজই করে যাচ্ছে, তা হচ্ছে এই মন্ত্রগুলোকে পূর্ণভাবে ডাকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। এই মন্ত্রগুলো না নির্দিষ্ট সময়ে বেশ কয়েকবার পড়তে হয়, তাহলে সেই সত্তাদের আগমন ঘটে যারা দুনিয়ায় বসবাস করে না, যারা বসবাস করে মহাশূন্যের এই অন্ধকারের ভেতরে, যাদের জন্য এই নক্ষত্রগুলো রাখা পাহারা শুরু, যারা এই নক্ষত্রের পেছনে ডানে বামে বিস্তীর্ণ অন্ধকারের ভেতরে লুকিয়ে রয়েছে, যাদেরকে আমরা দেখি না, যাদেরকে আমাদের পক্ষে দেখা সম্ভব না, কিন্তু তারা এতটা গ্রাজ, এতটা হিংস্র, এতটা শক্তি বহন করে, তারা যদি দুনিয়াতে একবার ঢোকার সুযোগ পায় এই মানুষদের কারণে, তারা দুনিয়ার ভেতরে অশান্তি ছড়িয়ে দেবে। এমন নয় যে কেউ ঢোকে না, ঢোকে অবশ্যই, তখন আবার তাদেরকে বের করতে যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়। এবং তারা যখন প্রবেশ করে, তারা ওই এলাকাগুলোর ভিতরে মহামারী থেকে শুরু করে যে কোনো কিছু ছড়িয়ে দিতে পারে, কারণ তারা এই এই প্রযুক্তির ব্যাপারে অবগত থাকে না, কারণ তারা অনেক আগে থেকেই দুনিয়ার বাইরে। এই দুনিয়ায় কি ঘটছে তারা শুধু এইটুকুই দেখে যে মানুষ এক সময় বিভিন্ন জায়গা থেকে মাটি কামড়ে খেত, সে মানুষ এখন আকাশে উঠতে পারে, এটুকু তারা বোঝে। কিন্তু এই টেকনোলজি সম্পর্কে তাদের ধারণা এমন নয়। তারা যখন এখানে আসে, তারা সে আগের মতো করে রাজত্ব করতে চায়, ঠিক যেমনটা ভয়ের রাজত্ব। তারা বুঝে উঠতে পারে না কলা কৌশল কিরকম, তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় দিগন্ত তারার মতো সেই সকল এন্টিটিরা যারা এই দুনিয়ায় মানুষের সাথে চলে, মানুষের এই উন্নতি দেখে, মানুষকে কিভাবে ম্যানিপুলেট করা যায় সেই সমস্ত কিছু ব্যাপারে তারা জ্ঞান রাখে। প্রচন্ড শক্তি তুফানেরও রয়েছে, কিন্তু সেই তুফান যখন জলে জল থেকে ডাঙ্গায় উঠে, সে দুর্বল হয়ে যায়, এবং ওই তুফানে কিছু মানুষ মারাও যায়, আবার কিছু মানুষ সেই তুফানকে দেখে হাসেও, কারণ যেখানে তুফান হয়েছে সেখানে তো মানুষ আসেনি, দূর দূরান্ত বসে থাকা মানুষ আসে। ব্যাপারটা অনেকটা এরকম। এই মন্ত্র আরেকবার পড়তে দেওয়া যাবে না। একজন সেনাকে ম্যানিপুলেট করা খুব কঠিন সময়। আবার ওই মন্ত্র শুরু হল। ওই মন্ত্র শুরু হতেই ওরা এতটা অস্থির হয়ে উঠল যে ওরা নিজেরাই হুড়োহুড়ি করতে শুরু করেছে। এতে ভেতরে একজনের নজর পড়ল, ফুলে থাকা ডেড বডিটা ঠোঁট নড়াচড়া করছে। সে সাথে সাথে ওই বডির খুব কাছাকাছি চলে আসলো। তাহার কেন জানি মনে হলো যে এই বডিটা নড়াচড়া করছে, হয়তো জীবিত, হয়তো জীবিত। বাইরের দিক দিয়ে কিন্তু পুরোপুরি বোঝা যায় না যে এটা পুরোপুরি ডিকে হয়ে গেছে, বোঝা গেছে। সে যখন একটা নর্মাল ধাক্কা দিল সন্ত্রাসী মনে করে, তখন দেখলো যে না, আসলে এটা ডেড বডি। এবং ওই ধাক্কাতে দেখুন তো, তারা তাকে ম্যানিপুলেট করতে পারছিল না, কিন্তু ওই ধাক্কাতে মন্ত্রটা দ্বিতীয়বার পড়া সম্পূর্ণ হয়নি। এক ঐশি ব্যাপার এটা, গায়েবী ব্যাপার। চাওয়া সত্ত্বেও অনেক সময় অনেক কাজ হয় না, কিন্তু তখন দেখা যায় কি সেই কর্মটা ঠিকই সাধন হয়, কিন্তু যে সাধন করতে যাচ্ছিল সে সাধন করতে পারেনি। অদৃশ্য বাধা আসে, গায়েবী সাহায্য আসে। সে গুহা থেকে সেই লোকেরা বের হয়ে যায়, মানে সেই টানেল থেকে সৈন্যরা বেরিয়ে যায়। দিগন্ত তারা সেখানে ছিল, তিনটি বডি এখানে পড়ে রয়েছে, যাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে। বলে দেওয়া হয়েছে কেন? কারণ এইখানে যার মন্ত্র পড়া হয়েছে সে সূর্যের পেছনে অবস্থান করে। আমি আবারও বলি, সে সূর্যের পেছনে অবস্থান করে। এক অদ্ভুত ব্যাপার মানুষের জন্য তা। এই সৃষ্টির বাইরে, পৃথিবীর বাইরে যা রয়েছে নিকশ কাল অন্ধকারে, নিকশ কাল অন্ধকারে তাদের বসবাস। তারা এইখানে কত বছর ধরে বসবাস করছে তা মানুষের কোনো ধারণা নেই। এই জন্য যুগে যুগে বছরে বছরে সবসময় মানুষ চায় যখনই এদের ব্যাপারে কেউ জানতে পারে, এদেরকে আবাহন করে দুনিয়াতে ডেকে আনার জন্য। ওই যে বললাম দু একজন আসতে পারে, দু একজন আসতে পারে না। সূর্য তার পেছনে তার অবস্থান, সূর্যের পেছনে যেখানে অন্ধকার রয়েছে সেইখানে তার অবস্থান। কতটুকু সূক্ষ্ম জায়গা তা আপনি আন্দাজ করতে পারবেন না, কারণ যদি সে নক্ষত্রের সামনে আসে, এই নক্ষত্র রাখাই হয়েছে পাহারা দেওয়ার জন্য, তাহলে তারা ভস্মীভূত হয়ে যাবে, ভস্মীভূত। কিন্তু যখন একজন মানুষ তাদেরকে ডাকে, সে মানুষ যখন তাদেরকে ডাকতে শুরু করে, ওই মন্ত্রের শক্তিতে একটা পথ তৈরি হয়। ওই পথ পাড়ি দিতে তার জন্য সময় লাগে কয়েক সেকেন্ড মাত্র। কয়েক সেকেন্ডে যে পরিমাণ সময় তারা পার করতে পারে, অন্য কোন প্রাণীর পক্ষে তা সম্ভব নয়। কিন্তু তার চেতে কয়েকশো গুণ বেশি গতিতে ছুটতে পারে ফেরেশতারা, তার চেতে আরো কম গতিতে ছুটতে পারে আলো। আবার কখনো কখনো তার আলোর গতির চেতেও বেশি জোরে ছুটতে পারে। ওই যে বললাম পথ, ওই পথ খুলে কিভাবে? যখন কেউ মন্ত্র পড়তে থাকে, তখন সাব অ্যাটমিক লেভেলে একটা রাস্তা তৈরি হয়। এই রাস্তায় তাদেরকে ওই নক্ষত্র সেই পেছনের অংশ যেখানটা অন্ধকার, সেইখান থেকে নিয়ে আসে তাদেরকে। বৈজ্ঞানিকভাবে অনেক কিছু সম্পর্কে মানুষের পক্ষে ধারণা করা কঠিন। মানুষের মনে হতে পারে যে সূর্যের অন্ধকার দিক কোন দিকে, কিন্তু সেটা একটা সুপার ন্যাচারাল ব্যাপার। সবার একটা অন্ধকার দিয়ে করেছেন। প্রত্যেকটা নক্ষত্র যা জ্বলছে, যা আলো দিচ্ছে, তা পাহারার দায়িত্বে। কিন্তু মনে রাখবেন, যেইখানে নক্ষত্র জ্বলে তার আশপাশে কোথাও না কোথাও তার ছায়া আছে। আগুন যখন জ্বলে, আগুনের নিচে কিন্তু তার ছায়া থাকে। অর্থাৎ ওই আলো থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে ওই ছায়াতেই থাকতে হবে, যাতে করে আপনি এক্সপোজ না হয়ে যান। দিগন্ত তারা ওই টানেলে একটা নকশা দেখতে পায়। এই নকশাটা হচ্ছে তার শহর। কার শহর? যাকে ডাকা হচ্ছিল। অবাক হয়ে গেল দিগন্ত তারা এই কারণে যে এই এন্টিটি কিভাবে এই মৃত ব্যক্তির স্মৃতি ধারণ করে আছে এখন পর্যন্ত। এটি এন্টিটির উদ্দেশ্য কি তা জানার আগেই, ওই যে যখন ধাক্কা মেরেছিল সোলজার, এই সময় কিন্তু সেই এন্টিটি বেরিয়ে গেছে, এই জন্য দিগন্ত তারা জানতে পারছে না। দেয়ালে যে নকশাটা, এটা কাব্বালার একটা অংশ। কাব্বালার ভেতরে অনেকগুলো অংশ রয়েছে, অনেকগুলো সেকশন রয়েছে। তার ভেতরে একটা হচ্ছে বাহির। বাহিরের এক সেকশনের কিছু অংশ এখানে উল্লেখ করা। সে ভালো করে তাকিয়ে দেখছে, সে নুমেরোলজি দেখতে পাচ্ছে, সে দেখতে পাচ্ছে নক্ষত্রের অবস্থান, সে দেখতে পাচ্ছে সূর্যের অবস্থান কোথায়, দেখতে পাচ্ছে সে বৃক্ষ যেটাকে তারা জীবন বৃক্ষ বলে, লাইফ ট্রি। এই লাইফ ট্রি কে সে দেখতে পাচ্ছে? এই লাইফ ট্রি বা এই জীবন বৃক্ষ যেটা, এটা সিদ্রাতুল মুনতাহার একটা অবিকল অংশ। ওই অংশটা বিশ্বাস করে যে গাছ থেকে প্রত্যেকটা জীবনের মানে উদ্ভব। এই জন্য তারা মানে এই জীবন্ত গাছকে তাদের মূল অংশ হিসেবে ধরে রেখেছে। প্রত্যেকটা পার্টের সাথে এই গাছটা জড়িত, এখান থেকে জীবনের উদ্ভব হয় তাদের বিশ্বাসে। বাহিরের যে অংশটা ছিল, বাহির কাব্বালার সেই অংশ, ওই অংশে এখন যার ব্যাপারে এখানে উল্লেখ করা, যার শহর এখানে নকশায় আবৃত্ত করা, ওই যে মন্ত্র বলছিল, এই মন্ত্রের কারণে একদম স্পষ্ট। সিংহাসন অর্থাৎ এইটাকেই প্রতীয়মান করে যে এই পৃথিবীর জন্য নক্ষত্রের ভেতরে যদি শক্তিশালী কেউ থাকে, তাহলে কে? সূর্য। যে সিংহাসন এখানে তৈরি করা রয়েছে মানুষের, ছোট মানুষের কঙ্কাল দিয়ে মানে খুলে দিয়ে, তাতে কোনো মানুষ বসতে পারবে না, কেবল তাতে একটা ধাতুই বসতে পারবে, অর্থাৎ সূর্য। সূর্য এইখানে, এই যে সিংহাসন, এটা সূর্যকে রিপ্রেজেন্ট করে। দিগন্ত তারা তখন সূর্যের চারপাশে কোথায় ছায়া রয়েছে সেটা দেখার চেষ্টা করলো। অর্থাৎ কোন সূর্য? যে সূর্য হচ্ছে এই মুহূর্তে এই সিংহাসন, অর্থাৎ একটা রূপে ছায়া কোথায় পড়বে? অবশ্যই ছায়া পড়বে এই গুহার ভেতরে। কোথায় পড়বে? যেইখানে খুলির অংশগুলো রয়েছে, যেইখানে খুলির অংশগুলো মাটি স্পর্শ করছে। আপনারা অবাক হতে পারেন, কিন্তু এইখানেই সবকিছু লুকিয়ে। এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো মানুষের কাছে কোনো কিছুই না, কিন্তু এগুলোই হচ্ছে উত্তর। এই পেছনের ছায়াতে তার অবস্থান, অর্থাৎ নক্ষত্রের পেছনের ছায়াতে অবস্থান যেহেতু তার, তাহলে যদি সিংহাসন নক্ষত্র হয়, তাহলে নিচে যে জায়গায় খুলিগুলো রয়েছে, যেখানে খুলির ফাঁকা জায়গা রয়েছে, সেখানে তার অবস্থান। সে তখন সাথে সাথে সরিয়ে ফেলল সেই সিংহাসনটি। সব মিলিয়ে এগারোটা সিম্বল আঁকা, এগারোটা সিম্বল হওয়ার কথা ছিল বারোটা। অর্থাৎ মন্ত্র যদি পরে বা শেষ হয়ে যেত, তাহলে শেষ সিম্বলটা আঁকা হয়ে যেত, অর্থাৎ এইখানে দরজা খুলে যেত তার জন্য। সূর্যের পেছনে যেহেতু তার নিজের অবস্থান, এইখানে এখানে সূর্যের ব্যাপারটা শো করছে হচ্ছে এই সিংহাসন। একটুর জন্য সেইখানে আসেনি, সে আবারও সে নকশার দিকে তাকায়। কাব্বালার এই অংশ যেটা বাহির, এটা এমন একটা অংশ যদি সোজা বাংলায় বলি, আপনাকে মোহ দেখাবে রুহানিয়াতের, তা আপনাকে নিয়ে যাবে এমন সত্তাগুলোর কাছে যে সত্তারা দাঁড় করিয়েছে এই পটবৃক্ষ সিদ্ধতুল মুনতাহার মতো করে। কিভাবে? কারণ এরা প্রথম আসমানে হামলা করার নিয়তে প্রায়শই এগিয়ে যেত যতক্ষণ পর্যন্ত তাদেরকে খেদানোর জন্য উল্কার ব্যবস্থা না করা হয়। যারা প্রথম আসমানে যুদ্ধ লাগানোর জন্য যেত সেইখানে যেত তারা পারত না, কারণ একজন ফেরেশতা যদি তাদের দিকে আঘাত করে ওইটা তারা নিতে পারবে না। তারা এখনো সেই রাস্তা খুঁজে 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 সেই প্রথম আসমানে যেয়ে লড়াই করার উদ্দেশ্যে এগিয়ে যায়, কিন্তু পারে না, ফেরত আসে তারা। অনবরত প্রথম আসমান দখলের লড়াই তারা এখনো চালিয়ে যায়। কেন? কারণ সেখানে রয়েছে অনন্ত সুখ, অনন্ত সুখ, এবং এই অনন্ত সুখ থেকে তাদেরকে বিচ্যুত করা হচ্ছে এটাই তারা বিশ্বাস করে। বাহিরের ওই অংশ, যে অংশটা বাহিরের অনেক মানুষ জানে না, বাহিরের অনেক মানুষ বলতে যারা বাহির বাহিরের ওই সেকশনের ফলোয়ার তারাও অনেকে জানে না, শুধুমাত্র মাস্টার লেভেলের লোক অর্থাৎ গুরু লেভেলের লোকের কাছে সে জ্ঞান রয়েছে। এবং যখন একজন মানুষ সে এমন কোনো জ্ঞান পায় যেটা তার নিজের সীমানার ভেতরে আসার কথাই না, কিন্তু যখন সেই জ্ঞান লাভ করে তখন সেই জ্ঞান ধারণ করার মতো অ্যাবিলিটি রাখে না। একজন মানুষের পক্ষে সম্ভব নয় আসমানের সিক্রেট নিজের কাছে হোল্ড করে রাখা। দুনিয়াতে কতিপয় মানুষের কাছে সেই সিক্রেট ছিল, আমাদের রাসূল একজন তাদের ভেতর থেকে একজন, অর্থাৎ শুধুমাত্র সেই কজন বান্দা যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেন, আর জ্ঞান ওদের কাছেও রয়েছে। যেমন ওরা জানে প্রথম আসমানের পথ, ওই প্রথম আসমানের পথ ওরা জানলেও সেইখানে যাওয়ার জন্য ওরা মানুষকে কখনো নিয়ে যেতে পারবে না। কিন্তু মানুষকে যখন ওরা বলে দিবে প্রথম আসমানের পথ কোথায়, সে মানুষ সেই জ্ঞানকে বহন করার ক্ষমতা রাখে না, কারণ সকল ব্যক্তি সৎ নয়, আর সকল সৎ আসলে সৎ নয়। সকল ব্যক্তির পক্ষে পাহাড় সমান বোঝা টানা কঠিন, ঠিক তেমনি সকল ব্যক্তির পক্ষে নূর হেফাজত করে রাখা কঠিন। মানুষ তখন বিপদে পড়ে যায়, কারণ যেটা তার জন্য ন্যায্য নয় সে যেটাকে যখন চাওয়ার চেষ্টা করে তখন সে ভুল পথে পা দেয়, কারণ স্রষ্টা তাকে সেই পথ দেখায়নি, তাকে পথ দেখিয়েছে অন্য এক মাখলুক। এবং সেই মাখলুক যখন তাকে কোনো পথ দেখায়, সেই পথ দেখানোর মাঝখানে সে নিজের নাম এমনভাবে প্রবেশ করিয়ে দেয়, নিজেকে সে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যখন মানুষ সে মন্ত্র পড়তে যাবে সে তখন আর স্রষ্টাকে ডাকছে না, সে ডাকছে সেই শয়তানকে, যে শয়তান তাকে সেই প্রথম আসমানের কাছে নিয়ে যাবে। এইটা একজনকে ইমানের পথ থেকে দূরে সরিয়ে দেয়। এই জন্যই সকল মানুষের পক্ষে সম্ভব নয় সিক্রেট হোল্ড করে রাখা। কাব্বালার বাহির, কাব্বালার সেই অংশ বাহির, ওই বাহিরের যে অংশের অংশ নিয়ে এখন কথা হচ্ছে, সেই অংশে যাকে ডাকার জন্য এত কিছু সে এইখানে এসে উপস্থিত হতে পারত আর কিছু সময়ের ভেতরেই, দিগন্তের তারা সেটা থামাতে সক্ষম হচ্ছে। আবার এবার দিগন্তের তারা সেই নকশার দিকে আরেকবার তাকালো। এই নকশার কিছু অংশ এখানে মিটিয়ে দিতে হবে, নইলে অন্য কেউ এখানে এসে পরবর্তীতে যে কোনো কাজ করতে পারে। ঠিক ওই সময় একটা ঘটনা ঘটল, যে ব্যক্তি বাইরে দিয়ে বোঝা যাচ্ছিল না যে সে মানে মরে গেছে, তার ভেতরে একটা শক্তির আগমন হচ্ছে সেটা দিগন্ত তারা বুঝতে পারে, এবং সে তাকায় তার দিকে। দিগন্ত তারা সেইখানে এমন ভাবে বসেছিল যেন সে অপেক্ষা করছে তার পেট থেকে সেই শক্তি বের হবে। সত্যিকার অর্থে তার পেট ফেরে নারী পচা নারী হরি সহ একটা বামন আকৃতির ছেলে উঠে দাঁড়ায়, একেবারে নগ্ন একটা ছেলে, কিন্তু তার কোনো অঙ্গ নেই, মানে কোনো গোপন অঙ্গ নেই, ওইখানে কোনো অঙ্গই নেই, সে না ছেলে না মেয়ে, না সে তৃতীয় লিঙ্গের কেউই না, অর্থাৎ তার কোনো পায়ুপথ নেই। এমন একজন সে ওইখানে ওই পেটের ভেতর থেকে বের হয়। বের হওয়ার পরে সে দিগন্ত তারার উদ্দেশ্যে বলে, এমন একটা ভাষা যে ভাষাটার দিগন্ত তারা কখনো শুনেনি। এটা অ্যারামেকের এমন এক অংশ যে অংশে খুব কম মানুষজন কথা বলত, সম্ভবত গুটি কয়েক ট্রাইব। দিগন্ত তারা সে ভাষা বুঝতে পারছিল না, কিন্তু দিগন্ত তারা তার যে শক্তিটা সেই শক্তিটাকে সে সেন্স করতে পারছিল। এই যে ছেলেটা এখানে, এই যে পেট ফেরে যে বের হয়েছে, এ তো মানুষই, কিন্তু এইখানে কিভাবে ছিল, মানে মানুষের পেটের ভিতরে এইখানে কিভাবে ছিল, তো মানুষ না। তার ভেতরে যে শক্তিটা সেটা সেন্স করতে পারছে এবং ধীরে 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 সেই শক্তি বাড়ছে, চারপাশকে সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। ওই যে মরা দুজন মানুষ, তারা আবার উঠে বসছে, তারা কিন্তু জীবিত না, মাইন্ডে রাখবেন, তারা কিন্তু কেউ জীবিত না, তারা মৃত, কিন্তু তাদের ভেতরেও শক্তির আবহন হলো, শক্তির আবহন এলো। এবং ওই যে ছেলেটা, ওই ছেলে বলছি ওই যে আকৃতিটা, সে এবং ওই যে বসা দুটো লাশ, এই তো তিনজনে মিলে সে একই মন্ত্র পড়তে শুরু করলো। যখন সে একই মন্ত্র পড়তে শুরু করলো, দিগন্ত তারা তাদেরকে থামানোর জন্য ওই যে আকৃতি বেরিয়ে এসছে তাকে আঘাত করতে যায়। ঠিক যখন আঘাত করতে যায়, সে আঘাতকে সেই আকৃতি ঠেকিয়ে দেয়। দিগন্ত তারা ওই আঘাত ঠিকিয়ে দেওয়ার পরপরই পুনরায় আঘাত করেনি। দিগন্ত তারা চেয়েছিল মন্ত্র পরাজয়তে বাধা আসে, কারণ দিগন্ত তারা জানে যে এই এন্টিটিকে মারধর করা পসিবল না, এই এন্টিটিকে ধাক্কা দিয়ে থামানো সম্ভব না, বরং এ বাধা দিতে হবে। দিগন্ত তারা কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছিল, ওই যে নকশাটা দেয়ালে আঁকা ওই টানেলের ভেতরে, সেখানে একটা স্পেসিফিক টাইমার ছিল, নকশার ভেতরে একটা টাইমার ছিল, এবং সেই টাইমারের সময়টুকু আর অল্প একটু বাকি, অর্থাৎ এই মন্ত্র পড়ার সময় আর অল্প একটু বাকি। এটা থেকে আরো একটা ব্যাপার প্রতীয়মান হয় যে যেই জায়গাটা অন্ধকার, এখন সূর্যের পেছনে যে জায়গাটা অন্ধকার, সেখানে সম্ভবত কোনো না কোনো কিছুর দ্বারা, মানে অবাক করার বিষয় আর কি, মানে কোনো না কোনো কিছুর দ্বারা গ্রহণ হচ্ছে, যেমন সূর্য গ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, এইরকম কোনো কিছু। এই জন্যই এই টাইমারটা লাগা, এই টাইমারটা কাটাতে হবে। এবার যখন মন্ত্রপড়া থেমে গেল, সেই এন্টিটি এটা বুঝতে পেরে ওই যে মানুষটার পেট থেকে সে চিরে বেরোয়েছে, ও শরীরের ভেতরে একটা অর্গান যেটা প্রায় নষ্ট হয়ে গেছে পুরোপুরি, ওইটা নিয়ে নিজের মুখে নিয়ে এসে চাবাতে লাগলো, চাবাতে লাগলো। এবং সে দিগন্ত তারার উদ্দেশ্যে বলল, তুমি যা চাও তোমাকে তা চেতে বেশি দিয়ে দেব আমি, এখন এখান থেকে চলে যাও। মাইন্ডে রাখুন, সে কিন্তু দিগন্ত তারাকে তুমি করে বলেছে, এবং দিগন্ত তারা খুব ভালো করে জানে যে এন্টিটি তার চোখের সামনে, সে বামন বা ছোট হলেও সে অত্যন্ত প্রাচীন, অত্যন্ত প্রাচীন। দিগন্ত তারা তার সময় নষ্ট করার চেষ্টা করছে তখন শুধুমাত্র, আর কোনো কিছু না। যখন ওই অর্গানটা চাবানো শেষ, তার আবারও মন্ত্র পড়া শুরু হলো। এবার মন্ত্রের শুরুতে সে বাধা দেয়নি, দিগন্ত তারা এবার মন্ত্রের মাঝখানের অংশটুকু পার হওয়ার পর আবার বাধা দেয়। কিভাবে? সে উঠে দাঁড়ায় এবং তার দিকে তেড়ে আসে। এই পর্যায়ে সে এতটা রাগান্বিত হয় সে এন্টিটি, সে দিগন্ত তারাকে ধরার চেষ্টা করে। দিগন্ত তারাকে সে ধরতে পারবে না, কারণ সে মানবের মতো হেঁটে আসতে হবে তাকে, সে দিগন্ত তারার মতো বাতাসে ভেসে খুব দ্রুত সরতে পারবে না। দিগন্ত তারার হাতে একটাই মাত্র উপায় এখন, এই টাইমার যদি থামাতে হয় তাকে, এই টাইমার থামাতে গেলে তাদেরকে বারবার বাধা দিতে হবে, এবং এইভাবে বাধা দেওয়া সম্ভব না। দিগন্ত তারার মাথায় তখন একটা বুদ্ধি আসে, মানে মাথা বলতে তার তো মাথা নেই, তার একটা বুদ্ধি আসে আর কি। সে ডিসাইড করল এইখানে সে যে কোনো মূল্যে আগুন লাগাবে। কিভাবে? সে এখন জানে না, সে বাইরে বের হয়। বাইরে বেরিয়ে আশপাশে খুঁজতে লাগে, কারণ এখানে কিছুক্ষণ আগে আর্মি এসেছিল, এই আর্মির সাথে সাথে সে ঢুকেছিল। এই কাব্বালার যে অংশটা বাহির, এই বাহিরের যেই বাহিরের যে কাজটা এখানে হচ্ছিল, যে রিচুয়ালটা এখানে পালন হচ্ছিল, এই রিচুয়ালটা যে পালন হচ্ছে এটার ব্যাপারে দিগন্ত তারা জানত, এবং এটা তালাশেই সে এখানে এসছে। সে আর্মিদের সাথে ঘোরাফেরা করার জন্য আসেনি, যখন আর্মিদেরকে দেখলো টানেলের ভিতরে ঢুকতে, সে তখন টানেলের ভিতরে ঢুকেছে, কারণ সে এই টানেলের খুব কাছাকাছি আসার পরে এই শক্তি সে টের পাচ্ছিল, এই জন্য সে এখানে ঢুকতে পেরেছে। বাইরে যাওয়ার পরে সে আর্মি খুঁজে পায় ঠিকই, কিন্তু আর্মিদেরকে তো আর এখানে পাঠানো সম্ভব না। তখন দিগন্ত তারা একটা ডাক দেয়, মানুষের কণ্ঠ হুবহু নকল করে সেটা ডাক দেয়, এবং সেই ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে, যে ইঙ্গিতপূর্ণ কথাগুলো হচ্ছে মানে এইখানে টেরোরিস্ট আছে। মজার কথা হচ্ছে, দিগন্ত তারা সে টানেলের ভেতরে একটু প্রবেশ করে এবং সেইখান থেকে সে ফেক গুলির শব্দ তৈরি করে, ফেক গুলির শব্দ। এখন দুটো রাউন্ড গুলি ফায়ারের শব্দ শোনার পরপরই সোলজাররা আশপাশের অবস্থান নেয়, এবং ভেতর থেকে যে ধরনের ভাষায় দিগন্ত তারা তাদের সাথে কথা বলছিল, সেই ভাষায় দিগন্ত তারা বোঝাচ্ছিল তাদেরকে যে এখনই সে সবাইকে উড়িয়ে দেবে, তার সাথে বোমা রয়েছে সে সবাই উড়িয়ে দিবে এবং সে নিজে উড়ে যাবে। এইভাবে দিগন্ত তারা তাদেরকে হুমকি দিচ্ছিল, দিগন্ত তারা তাদেরকে পুশ করছিল, তারা যাতে ভেতরে গ্রেনেড ছুড়ে মারে, কোনো না কোনো কিছু যাতে ছুড়ে মারে, যদি ছুড়ে না মারে তাহলে এই ভিতরে যারা রয়েছে এদের কোনো কিছু করা সম্ভব না। একমাত্র সূর্যের ক্ষমতা যেভাবে প্রকাশ পায়, ওইভাবে যদি সে ক্ষমতা প্রকাশ পায় তাহলে এরা এখানে ধ্বংস হয়ে যাবে। কিভাবে? সূর্যের যে তেজ, সূর্যের যে ঝলকানি সেটা, আর সেটা কিভাবে সম্ভব? আগুন। দিগন্ত তারার পক্ষে ভেতরে আগুন ধরানো সম্ভব না, কিন্তু গ্রেনেড বিস্ফোরণ হলে ওই এক মিলি সেকেন্ডের জন্য তো সেখানে ফায়ার চলে আসবে, আর এটাই ওদেরকে ধ্বংস করে ফেলবে। দিগন্ত তারা তাদেরকে এমন ভাবে পুশ করলো এবং সিচুয়েশন এমন ভাবে দাঁড় করিয়ে দিল, এর মধ্যেও কিন্তু সে দুই দিবের মন্ত্র পাড়ায় বাধা দিয়েছে। তার হাতে সময় প্রায় কম ছিল, এমনকি তার নিজের জীবনের উপরে লাইফ রিস্ক চলে এসছে, কারণ এবার সেই এন্টিটি শেষবারের বার যখন দিগন্ত তারা তাকে বাধা দেয়, ওই দিগন্ত তারাকে ক্যাপচার করার জন্য সে হেঁটে এগিয়ে এসছিল, কিন্তু ওই যে ছোট ছোট পা, এই জন্য দূরের পথ তার জন্য একটু বেশি হয়ে গিয়েছে। ওই ম্যানিপুলেশনের কারণে ভেতরে পরপর চারটা গ্রেনেড ছুড়ে মারা হয়। ওই ম্যানিপুলেশন যদি এক মিনিটে হয়নি, দিগন্ত তারা ওই ম্যানিপুলেশনের সময় লেগেছিল 10-15 মিনিটেরও বেশি, সাথে ফেক শব্দ দিগন্ত তারাকে তৈরি করতে হয়েছে। যখন ভেতরে 4-5টা গ্রেনেড ছুড়ে মারা হয়, দিগন্ত তারা তখন বাইরে বেরিয়ে এসছিল, এবং ভেতরে ওই গ্রেনেড বিস্ফোরণে যে আগুনে হলকা বেরিয়ে এসেছিল, ওই আগুনে হলকায় ওদেরকে একেবারে ছাই হতে দেখেছে দিগন্ত তারা। কারণ যাকে ডেকে আনার এত বড় চিন্তা ভাবনা ছিল, সে তো নিজেই সূর্যের পেছনে ছায়াতে অবস্থান করে, কারণ তাকে তাকে বন্দী করা হোক বা সেটা যেটাই করা হোক, সে সূর্যকে তো ভয় পায়, অর্থাৎ তার চলাফেরা অন্ধকারে। এখন এই মুহূর্তে সে আসেনি, সাকসেসফুলি তাকে এইবার থামানো গেছে, কিন্তু অতীতে তো সেই কাজ বারবার করেছে, অতীতে দিগন্তের তারা বারবার এই কাজ করেছে, সর্বশেষ আরো আগে করেছিল। আজ থেকে প্রায় 78-79 বছর আগে সর্বশেষ, যখন সে ওইখান থেকে বেরিয়ে আসছে না, যখন পুরোপুরি ফায়ার হয়ে সবকিছু উড়ে গেছে, তখন তার সেই দিনের কথা মনে পড়ল, সেই 78-79 বছর আগের কথা, যেদিন তাকে বাধ্য হয়ে অনেক শক্ত কাজ করতে হয়েছে, যে শক্ত কাজের জন্য সে গিল্টি ফিল করে না, কারণ এইদেরকে থামাতে হবে, এরা যদি দুনিয়াতে ঢোকে দুনিয়ায় অশান্তি আরো বাড়বে, এরা রোগ ছড়াবে, এরা ঝগড়া সৃষ্টি করবে, যুদ্ধ লাগাবে। কিন্তু যে বললাম তখন পর্যন্ত দিগন্ত তারা তার জানে না ভবিষ্যতে কি হবে, তার হাতে যেই লক্ষ্য দেওয়া হয়েছিল সেই লক্ষ্য সে তখন চূড়ান্ত করবে। কিন্তু যে সময়ের কথা, সেই 78-79 বছর আগের, তখন তো সে অন্যরকম ছিল, সে অন্যরকম দিগন্তের তারা, এখনকার মতো তার না। তখন সে কিভাবে এদেরকে হ্যান্ডেল করেছে বলবো আপনাদেরকে, সবই শুনতে থাকুন। এবার আমি আপনাদেরকে 80 বছর মানে আনুমানিক 80 বছর আগের কথা বলি। দিগন্ত তারা স্বপ্নে এক ব্যক্তি দেখা দেয়, স্বপ্নে যে ব্যক্তি দেখা দেয় সে পরনে ছিল সবুজ রঙের পোশাক, একজন আরব বেদুইন, আরব বেদুইনদের হাতে এক ধরনের লাঠি থাকে, সেই লাঠি ছিল তার হাতে। মরুভূমির ভেতরে সে বসে রয়েছে দুই পায়ে পাতার উপরে ভর দিয়ে, আর সে লাঠি দিয়ে সে মরুভূমির বালুর উপরে কোনো কিছু একটা করছিল। সে উঠে দাঁড়ায় এবং সে মরুভূমির একদিকে ইশারা দেয়। সেদিকে ইশারা দিয়ে সে দিগন্তের তারার উদ্দেশ্যে বলে, হিল্লায় দ্রুত পৌঁছাও, খুঁজে বের করো সেই ঘর, পৌঁছে যাও সেই আস্তানায় আর ধ্বংস করে দাও। বেশটুকুই এখন সেই আস্তানা সে চিনবে কিভাবে যখন ওই স্বপ্নটা তার চলে যায়? দেখুন তো তারা ভাবছিল যে আস্তানা সে কিভাবে চলবে, কিন্তু হিল্লায় পৌঁছানো তার জন্য খুব কম সময়ের ব্যাপার। হিল্লা অর্থাৎ ব্যাবিলনের শহর, সেই ব্যাবিলন যেখানে জাদুবিদ্যার উদ্ভব ঘটে। একটা আস্তানা ঘুরিয়ে দেওয়ার কথা বলা আছে, এই মেসেজটা দিগন্তের তারার জন্য যথেষ্ট। আর সেই সময় প্রায় একটা চৌবন ভরা একটা বাঘ যেরকম সে সেরকম সে হিল্লায় পৌঁছায়, অর্থাৎ ব্যাবিলনে। পুরনো সময়ে সে ব্যাবিলন তো আর এখন এই শতাব্দীর সময় বা কত শতাব্দীর সময় তার একই নয়, এখন মানুষ পরিবর্তন হয়ে গেছে। সে সেই মাকাম খুঁজতে শুরু করলো, মাকাম অর্থাৎ সে আস্তানা। সে একজন জিন, সে কনভেনশনাল ওয়েতে কাজ করে না, মানুষ যেভাবে এদিক ওদিক তাকাবে সে সেভাবে তাকাবে না। সে নিজে ক্ষমতা ব্যবহার করবে এবং ক্ষমতা ব্যবহার করতে যেয়ে সে ওই হিল্লার ওই এলাকাতে আনুমানিক 19টা অথবা 21টা এমন স্পট পায় যে স্পটগুলোতে কিছু কর্মসাধন হচ্ছে, যে কর্মসাধনগুলো করা উচিত না, যা নিষিদ্ধ। কিন্তু বলা হয়েছে একটি আস্তানার কথা। আরেকটু খোঁজা শুরু করলো সে, হিল্লার অলিগলিতে সে ঘুরতে শুরু করলো। মাকামগুলো কখনো দুতলা বা কখনো একতলার, এই মাকামগুলো গলিতে অলিগলিতে ঘুরতে 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 একটা বাচ্চার উপর তার নজর যায়। বাচ্চাটাকে দেখার পর পরই দিগত তারা বুঝতে সময় লাগলো না সে একজন এহুদি। ওই বাচ্চার পিছনে সে, এই বাচ্চার পিছু নিয়ে যখন তাদের মাকামের কাছে যে পৌঁছায়, ওই সন্দেহটা আরেকটু গাঢ় হতে শুরু করে। এই সন্তান তো আর জানে না ঘটনা কি, এই সন্তানের পক্ষে সেটা জানা সম্ভব না, কিন্তু এর পরিবার জড়িয়ে আছে কোনো না কোনো বড় ধরনের অঘটন ঘটানোর জন্য। মাকামে আস্তানা কোথায় সেটা খুঁজে বের করতে হবে। তাদের ঘরে সে প্রবেশ করে, তাদের ঘরে সে প্রবেশ করার পরে পুরো ঘর তালাশ করে সে কোনো গোপন আস্তানা খুঁজে পায়নি, কিন্তু একটা জিনিস পেয়েছিল সে, মানুষের হাতের আঙ্গুল, মানুষের হাতের একটা কাটা আঙ্গুল তেলের ভেতরে ডুবানো। কোন ধরনের তেল? জানোয়ারের চর্বির তৈরি তেল। জানোয়ারের চর্বি গলানোর পরে যে তেল বের হয় সে তেল, সেই তেলের ভেতরে একটা মানুষের আঙ্গুল চুপানো, কাটা আঙ্গুল। এই কাটা আঙ্গুলটাকে সে তার নিজস্ব শক্তিতে, এর স্মৃতিটাকে সে ধারণ করার চেষ্টা করল। এই কাটা আঙ্গুল কার? শুধুমাত্র দুটো ফ্ল্যাশ ইমেজ সে দেখতে পায়। কিছুটা দূরে একটা মাকাম, মাকাম অর্থাৎ বাড়ি, এবং সেই মাকামের উপর এক ব্যক্তির ছায়া। দিগন্তে তারা বুঝতে পারে এই ব্যক্তি সে ব্যক্তি যার হাতের মেমোরিটা সে পেয়েছে। সেই মাকামে সে যে পৌঁছায় এবং জানা যায় সে নিখোঁজ। একটা মানুষ যে নিখোঁজ তাকে খুঁজে পাওয়া যায় না, এত সহজ না। একটা ঘরের গাদার ভেতরে যদি একটা সুই পড়ে যায়, ওইটাই ওই সুই খুঁজে বের করা যেমন কঠিন, নিখোঁজ মানুষকে খুঁজে বের করা কঠিন। অলিগুলি ঘুরতে শুরু করলো সে, অলিগুলি ঘুরছে, সেই লোকের স্মৃতি ধারণ করে সে চেষ্টা করছে তার সর্বশেষ লোকেশন খুঁজে বের করার, ঠিক যেমনটা জানোয়ার ঘ্রাণ শুকে শুকে তার লক্ষ্যকে খুঁজে বের করতে পারে ঠিকভাবে। দেখুন তো তারা সেই স্মৃতিকে খুঁজতে 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 পুরো হিল্ডার প্রায় এক তৃতীয়াংশ জায়গা কভার করে ফেলছে, এক তৃতীয়াংশ জায়গা। কিন্তু এইভাবে একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন। তখন দেখুন তো তারা আবারও সেই একই জায়গায় ফেরত যায়, অর্থাৎ সেই মাকামে, যেই মাকামের এই ব্যক্তি মিসিং, যার আঙ্গুল, কাটা আঙ্গুল জানোয়ারের তেলের ভেতরে ছিল। ওই পুরো বাড়িতে সে অবস্থান করতে শুরু করে। তার ইচ্ছা ছিল এই বাড়ির অতীত দেখার, কিন্তু অতীত দেখার পূর্বে সেই ব্যক্তির পরিচয় নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে। তার নিজের ক্ষমতা বলে সে যেইভাবে ইনফরমেশন বের করতে শুরু করলো, এর লিঙ্ক এমন এক জায়গায় যে পৌঁছালো যেটা সে কখনো কল্পনাই করেনি। যে ব্যক্তি এই মুহূর্তে নিখোঁজ, সে এমন একটা বংশের রক্ত নিজের ভিতরে ক্যারি করে বা ডিএনএ ক্যারি করে, যে বংশের সেই ব্যক্তি যার কাছে এসেছিল ওই ডিভাইন নকশাটা। কোন ডিভাইন নকশা? যেই ব্যক্তির কাছে ছিল ডিভাইন নকশা, সেই নকশাটা হচ্ছে থার্ড টেম্পলের, টেম্পল অফ সলোমনের। থার্ড টেম্পল এই জন্য বলা হল যাতে আপনারা পরে বুঝতে পারেন কেন, ওই ব্যক্তির কাছেও ওই নকশাটা ছিল। অর্থাৎ এই ব্লাড লাইনটার সাথে কোনো না কোনোভাবে ওই টেম্পল অফ সলোমন, নবী সুলাইমান আলাইহিস সালামের সেই সময়কার ব্যাপারগুলো কোনো না কোনোভাবে জড়িত। আর সেই সময়ে রাজত্ব কাদের ছিল? বনি ইসরায়েলের, ইসরায়েলিয়াইটদের। এবং সেই সময়কার জাদুর ব্যাপারে দিগন্তের তারা খুব ভালো করে জানত। সেই জাদুগুলো কতখানি শক্তিশালী ছিল এবং ওই যে ম্যাজিক স্পেলগুলো যে কাস্ট করা হতো ওরা কতটা শক্তিশালী। এক একটা ম্যাজিক স্পেল, এদের যে কাস্ট করার যে অ্যাবিলিটি, শক্তির ধরন, যদি সেটা একবারে ঠিকভাবে পালন করা সম্ভব হয় তাহলে তারা সমুদ্রের গতিবেগ পর্যন্ত পরিবর্তন করে দিতে পারত। কিন্তু সফল হয় না তারা কেউই, কারণ সেটা সফল হওয়ার জন্য সেই সুযোগ তাদেরকে দেওয়াই হবে না। এ দুনিয়াতে আগে যা করেছে সেটা করেছে, এখন সেটা আর করতে পারবে না তারা। পাহাড় উপরে উঠে, পাহাড়ের উপরে উঠে লাফ দিয়ে নিচে নেওয়া আর পাহাড়কে নিজেদের কাঁধে তুলে নেওয়া, সেই দিন এখন চলে গেছে, এটা এখন মানুষদের জায়গা। সেই সূত্রটা খুঁজে বের করতে পারল যে এই ডিএনএটার সাথে ওই টেম্পল অফ সলোমনে সেই ডিভাইন নকশার কানেকশন আছে। অর্থাৎ এইখানে এমন কোন জাদু কাজ করবে এখন যেটা ব্যাপারে সে নিজে কোনো ধারণাই রাখে না। ধারণা রাখার জন্য যে জ্ঞান দরকার, ওই জ্ঞান তখন হাই কমান্ডারের সেই জেনারেলে ছিলই না। সেই জেনারেল ছিল একজন নিউক্লিয়ার বোমার ফাটার মতো যতখানি এনার্জি থাকে, সেই এনার্জি ক্যারি করা একজন জিন, যা সমস্ত এনার্জি ছড়িয়ে পড়তে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে ত্রাস ছড়ানোর জন্য। ত্রাস, তার কাছে এই জ্ঞান থাকাটা স্বাভাবিক না, এই জ্ঞান অর্জন করা অনেক বেশি কঠিন তার জন্য। কিন্তু সেই সময় এখন হাতে রয়েছে, হাতে সেই সময় নেই। এখন এই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, জিন্দা ইয়া মুর্দা। এই ব্যক্তির সাথে সমস্ত কিছু কানেকশন, স্বপ্নে যে তাকে বলেছে হিল্লায় এসে পৌঁছে সেই মাকাম খুঁজে সে আস্তানা ঘুরিয়ে দিতে, তার সাথে ব্যক্তির যোগাযোগ। এবার সে অপেক্ষা করতে লাগলো এই বাড়ির সামনে বসে, তারা তার অন্য কোনো উপায় নেই, সে পুরো হিল্লা চড়ে ফেলেছে ততক্ষণে। কিন্তু সে মাকাম এবং সে আস্তানা সে খুঁজে বের করতে পারছে না। ওই যে বললাম একজন জেনারেল, সে জাদুবিদ্যার ব্যাপারে অত বেশি জানবে কিভাবে? যতটুকু নলেজ রয়েছে ওই অতটুকু নলেজের উপর দিয়েই তাকে এখন চলতে হবে। তার এই কষ্টটা তার সফলতার মুখ দেখে। দ্বিতীয় দিনের দিন একজন ব্যক্তির উপরে তার নজর যায়, যে ব্যক্তির সাথে এই যে আঙ্গুল কাটা, যার মানে যে আঙ্গুলটা কাটা, সেই কাটা আঙ্গুলের স্মৃতিটা ম্যাচ করে। অর্থাৎ কাটা আঙ্গুলের সাথে এর একটা যোগাযোগ রয়েছে। এবং এই লোককে দেখার পর দিগন্ত তারা কিন্তু এটুকু বুঝতে পারে, এই ব্যক্তি যেমন সেমন ব্যক্তি নয়, মুখে অনেক দাড়ি রয়েছে, সেই সাথে অনেক দাগও রয়েছে। দেখতে সুন্দর লাগে, তো অন্তরটা কলুষিত। কলুষিত অন্তরচিন্তা তার সময় লাগে না। সে তার পিছনে এল, সে তার পিছনে এলে এবং দেখুন তো তারা ভুল ছিল না। এই হিল্লার এক প্রান্তে, মানে ব্যাবিলনের ওই শহরে এক প্রান্তে একটা মাকামে যে সে ব্যক্তি পৌঁছায়, সেখানে ছিল তিনজন ব্যক্তি। ওই মাকামের দরজা খোলার পরে সে যখন ভেতরে প্রবেশ করে, তখন তো তারা সেখানে প্রবেশ করতে পারছিল না। এমন এক অদৃশ্য বাধা যে বাধাকে সে কখনোই পার করতে পারছে না। আপনার সামনে কোনো বাধা নেই, তারপরও আপনি সামনে এগোতে পারছেন না। অনেক চেষ্টা করেও সে যখন প্রবেশ করতে পারলো না, সেই সময় সে ডিসাইড করল সে একদম উপরে উঠে লাফ দিয়ে ডুবে ভেতরে। সে ওই কাজ করতে গেল যে একদম উপরের দিকে উঠে গেল এবং লাফ দিয়ে সে বাড়ির উপরে পড়ল। লাফ দিয়ে সে যখন ওই বাড়ির ভেতরে পড়ল, ওই বাড়িতে যে ইম্প্যাক্টের শব্দটা আসবে, ওই ইম্প্যাক্টের শব্দটা আসে। তিনজন তো ভরকে গিয়েছিল, ঘটনা কি? তারা এদিক ওদিক ছোটাছুটি করলো, কিন্তু তারা জানত না যে ওই বাড়ির ভেতরে একটা জিনের প্রবেশ ঘটেছে এবং সেই আস্তানায় দিগন্তে তারা পৌঁছে যায়। ওই আস্তানায় যা রয়েছে তা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন। এবার আমি পুরো 100% বর্ণনা দিব ওই আস্তানার। ওই আস্তানায় রয়েছে 17টি পাত্র, এবং এই 17টি পাত্র ছোট ছোট পাত্র নয়, প্রত্যেকটা পাত্র বড়। এর একটার ভেতরে মাথা, একটার ভেতরে আঙ্গুল, একটার ভেতরে হাত, একটার ভেতরে হৃদয় অর্থাৎ হার্ট, একটার ভেতরে চোখ। এইভাবে 17টা ভাগে ভাগ করা মানব দেহের অংশ ওই 17টা হাড়ের ভেতরে, জানোয়ারের যে তেল ওই তেলের ভেতরে ডুবানো। অর্থাৎ এই দেহ ওই তেলের ভেতরে থাকলে বুঝবে না। চেহারাটা ওই স্মৃতির সাথে মিলে যায়, যে চেহারাটা দিগন্ত তারা দেখতে পাচ্ছে স্মৃতির সাথে মিলে যায়। ওই যে কাটাঙ্গুল, সে কাটাঙ্গুলের দেয়ালে রয়েছে সেই সিম্বল, সেই সিম্বল কাব্বালার এক অংশ বাহির, এবং ওই বাহিরের এক গুপ্ত সংগঠনের আবিষ্কার করা সেই সিম্বল। ওই সিম্বলটা ওইখানে দেয়ালে সুন্দর করে টানানো, টানানো বলতে আঁকানো। তখন পর্যন্ত এই 17টা পাত্র রাখার কোন কারণ দিগন্ত তারা বুঝে উঠতে পারছিল না, কিন্তু সে নিজে থেকে যখন কিছুটা উপরের দিকে ভেসে উঠল, তখন তার কাছে পুরো ম্যাপটা স্পষ্ট হয়ে উঠল। ঠিক যে নকশাটা এই মুহূর্তে যে আদলে তৈরি করা, দেয়ালে সাটানো, সেই নকশাটাই উপরের দিক থেকে যদি কেউ তাকান, তাহলে ওই 17টা হাড়ের মাধ্যমে ওই নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে পুঙ্খানুপুঙ্খ রূপে, একদম শতভাগ সঠিকভাবে সেই নকশা ফুটিয়ে তোলা। কেন? এই নকশার সাথে এই হাড়ির ভিতরে রাখা এই মানবের শরীরটার রাখার পেছনে কারণ কি? ওই যে বললাম, এই জিন জানে না জাদুর ব্যাপারে, দেখতে তারা তখনও জানত না জাদুর ব্যাপারে। ওই নকশার দিকে তার নজর যায়, ওই ঘরের ভেতরে মন্ত্র পড়া শব্দ হচ্ছে, এক অদ্ভুত মন্ত্র। এই মন্ত্রের শব্দ শুনছে সে, তার কাছে ভালো লাগছে না। এটা কখনো তার কাছে মনে হচ্ছে সেই অনেক আগের হিব্রু, আবার কখনো তার কাছে মনে হচ্ছে খুবই অতি পুরাতন অ্যারামেক, আবার কখনো তার মনে হচ্ছে যে অ্যারামেককে এই হিব্রু দিয়ে ওলট পালট করে তৈরি করা মন্ত্র। কাকে জানে তারা ডাকছে, তাকে যেন যারা ডাকছে যে থাকে সূর্যের পেছনে। অবশ্যই এই ব্যাপারে সে জানত যে এই পৃথিবীর বাইরে তাদের পরম আত্মারা অবস্থান করে। এটা দিগন্ত তারাকে বোঝানো হয়েছিল, বলা হয়েছিল সে কখনো পৃথিবীর বাইরে যে একবার দেখার ইচ্ছাও করে পোষণ করেনি কোনো কিছু। তার সমস্ত দৃষ্টি ছিল পুরো পৃথিবীর উপরে। প্রথম পাত্র, ওই পাত্রের উপরে তার নজর যায়, শুধু মানুষের সেই দেহর ওই অংশটুকু বাদে ওইখানে আরো অনেক কিছু ছিল। প্রথম পাত্র চোখের একটা অংশ সহ চোখ, সেইখানে এমন ভাবে আরেকটা চোখ তৈরি করা যে চোখটা এক চোখা চোখ, অনেকটা দূরবীন দিয়ে দূরে দেখার মতো, যেন মাছ পানির ভেতর থেকে আপনার দিকে তাকিয়ে রয়েছে স্থির নয়নে। ঠিক ওই নজরটা এবং যে সিম্বল গুলো সেখানে আঁকা, সে তখন জানে না সেই সিম্বল গুলো কি, কিন্তু সেই সিম্বল গুলো রিপ্রেজেন্ট করে নজরকে। দুই নাম্বার, নাকের একটা অংশ, সেই নাকের একটা অংশ এমন ভাবে রাখা এবং সেই নাকের অংশের পাশে একটা ফুল পর্যন্ত রাখা। ওই ওইখানে আর অন্য কোনো কিছু লেখা নেই, কিছু লেখা নেই। তিন নাম্বার অংশ, পেটের অংশ, নাভি, যেটার সাথে জন্মের লিঙ্কটা ওতপ্রোতভাবে জড়িত, নাভি। সেই নাভিটা যেখানে, সেই নাভির ওই স্কিনের উপরে আটটা সিম্বল আঁকা, আটটা সিম্বল। এই আটটা সিম্বল দিগন্তে তারা চেনে না, কিন্তু এই আটটা সিম্বলের অর্থ হচ্ছে সন্তান জন্ম দেওয়ার মায়ের গর্ভের কাজ। অর্থ হচ্ছে এটা, সন্তান জন্ম দেওয়া মায়ের গর্ভের কাজ। মায়ের কথা বলা হয়নি, মায়ের গর্ভের কথা বলা হয়েছে। এরপরে একটা অংশ, যে অংশটা হচ্ছে হৃদয়, হার্ট, এইটাকে দুই ভাগ করে রাখা। এই দুই ভাগ করে রাখা হার্টটা যেইভাবে জানোয়ারের সেই চর্বির তেলের ভেতরে ডোবানো, ওই ডোবানো অবস্থায় এটাকে ভাসিয়ে রাখার জন্য সুতো দিয়ে বেঁধে দিয়েছিল একটা লাঠির উপরে। অর্থাৎ লাঠির সাথে সুতো বাঁধে, সুতোর মাধ্যমে ওই হৃদয়টা দুভাগ করা, তো একেবারে তলানিতে যেও বোঝায়নি, আবার একদম উপরও নয়, একদম তেলের মধ্যখানে ভাসমান। অর্থাৎ ঠিক যেভাবে মানব দেহের ভেতরে ঠিক একটা ভাসমান কন্ডিশনে, মানে একদম উপরও না, একদম নিচের দিকেও না, একদম মধ্যে যে জায়গায় হৃৎপিণ্ডের অবস্থান, ওইটাকে বোঝালো সেখানে। সেই হৃৎপিণ্ডের আশপাশে যে জায়গাটা এটা ভেসে থাকার কথা, ঠিক সেই ভেসে থাকার আশপাশে সে পাত্রের ভেতরে সিম্বল গুলো আঁকা, আনুমানিক 11টা অথবা 12টা। এই 11টা বা 12টা সিম্বল রিপ্রেজেন্ট করে পাঁচটা গ্রহ, চার দিক, বাকি দুইটা জিনিস সে বুঝতে পারছে না, দুইটা বা তিনটা জিনিস। ওই হার্টের নিচে যা ছিল তা রিপ্রেজেন্ট করে পাঁচটা দিক, পাঁচটা গ্রহ এবং চারটা দিক, অন্যান্যটা সে বুঝতে পারছে না। অর্থাৎ এই গল্পের কাছে সে জ্ঞান রয়েছে চারদিকের এবং গ্রহের। গ্রহ মানে কি? পৃথিবীর বাইরের। সেই জ্ঞান এই গল্পের কাছে রয়েছে বা এই হার্টের কাছে রয়েছে। ইন্টেস্টাইন, নাড়িভুঁড়ির অংশগুলো, এই নাড়িভুঁড়ির অংশগুলো এমন একটা জায়গায় রাখা যেখানে ওই নাড়িভুঁড়ির অংশগুলোর ঠিক চারপাশে কয়লা, অর্থাৎ হয়তো কোনো না কোনো প্রাণীর কোনো না কোনো দেহের কোনো না কোনো অংশ পুড়িয়ে ছাই করে কয়লার মতো তৈরি করে সেই নাড়িভুঁড়িকে রেখে চারপাশে এমনভাবে ছিট ছড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে ওইখানে কি সিম্বল আঁকা বা লেখা সেটা বুঝতে পারছে না। সে পুরো মানব দেহকে সে পুরোপুরি পর্যবেক্ষণ করেছে, এই যে টুকরো টুকরো করে রাখা মানব দেহকে। কিন্তু কার জন্য এত আয়োজন? কে আসবে? দিগন্ত তারা তার জীবনে কখনো এইভাবে কিন্তু এই মিস্টিক্যাল ওয়ার্ল্ডের সামনে এসে পৌঁছায়নি। সে জিন থাকা সত্ত্বেও, সে একজন জিন হওয়া সত্ত্বেও, জাদু তার কাছে একদম নতুন, সে ম্যানিপুলেট করতে পারে, কিন্তু এইখানে যা হচ্ছে তা তার নিজের জ্ঞানের সীমারেখার অনেক বাইরে। তার নজর এবার ঠিক ওই যে সিম্বলগুলো আঁকা দেয়ালে, ওই সিম্বলগুলোর উপরে। ওই সিম্বলগুলোর সাথে কিছু কিছু সিম্বল কিন্তু এই যে সে পাত্রগুলোর ভেতরে দেখছে সেগুলো হুবহু মিল। এবার ওই ঘরে তিনজন ব্যক্তি প্রবেশ করল। তাহলে মনে পড়ছে কে? তিনজনই রয়েছে এই মাকামের এই আস্থানাতে, কিন্তু মন্ত্র পড়ে কে? এই ব্যাপারটা না দিগন্ত তারাকে কাঁপিয়ে তুলল। অর্থাৎ সে এতক্ষণ বন্ধু যে মন্ত্র শুনে এসছে, এই মন্ত্র তো সে মানে এখানে কোনো মানুষ পড়েনি, যে পড়ছে সে এখানে উপস্থিত না, কিন্তু সে এখানে উপস্থিত না থাকা সত্ত্বেও মন্ত্র বলতে পারছে না। এবং বাই গড, মানে এই মন্ত্রের যে তেজ, এই তেজ দিগন্ত তারা অনুভব করতে পারছে। কারণ অবিশ্বাস লাগলেও ওই যে প্রত্যেকটা পাত্র ছোট্ট ছোট্ট ভাইব্রেশনে তেলগুলো একটু করে নড়ে উঠছে, যেন আপনি একটা ভূমিকম্প তৈরি করলেন হালকা করে, এবং সেই ভূমিকম্পের কারণে ছোট্ট একটু পানি উতলা হলো, এবং ওই উতলাটুকু যতটুকু হলো ততটুকুতে একটা ওয়েভ ছড়িয়ে যাবে, শান্ত ওয়েভ। প্রত্যেকটা পাত্র এইভাবে কাঁপছে, অথচ এই মাকামের ভেতরে তিনজন মানুষ, যে তিনজন মানুষ মাত্র পৌঁছলো ঢুকলো ভেতরে, কিন্তু তারা আবার একা ঢুকেনি। তারা তিনজন মিলে এমন একটা দেহ নিয়ে এসছে যে দেহটা পচে গেছে একদম। এই পচে যাওয়া দেহটাকে দিগন্ত তারা দেখছে। তারা একটা বড় ছুরি দিয়ে, ভোঁতা একটা ছুরি দিয়ে সেই দেহটার পেটটা কাটে। পেট কেটে বের করে আনতে শুরু করে প্রথমে নারী বলি, এবং এগুলোকে অন্যটা পাত্রে আরেকজন তুলে নিয়ে বাইরে নিয়ে যায়। তারা অত্যন্ত শান্ত এবং ধীর স্থির ভাবে ওই বডি থেকে বডির লিভারটা বের করে নিয়ে আনে, অত্যন্ত ধীর স্থির শান্ত ভাবে। এই অবস্থায় প্রথমবার দিগন্ত তারা খেয়াল করে এই যে ১৭টা পাত্র এখানে, এর ভেতরে একটা পাত্র একদম ফাঁকা, একদম ফাঁকা। যখন ওই লিভারটা বের করে আনা হয়, ওই লিভারের রংটা কেমন যেন অদ্ভুত সবুজ হয়ে গেছে। ওই লিভারটাকে তারা তাদের মতো করে পরিষ্কার করল। তারা তাদের মতো করে পরিষ্কার করে সেই লিভারকে নিয়ে ওই পাত্রের তেল ঢেলে ওই লিভারটাকে সেখানে রাখলো। দিগন্ত তারা কিন্তু সেখানে দাঁড়ানো, সেখানে শুনতে পাচ্ছে সেই মন্ত্র, সেই অদ্ভুত মন্ত্র, ধীর স্থির হয়ে কখনো খুব জোরে, আবার কখনো খুব ধীর স্থির হয়ে কখনো জোরে, ওই মন্ত্র পড়া শব্দ অদ্ভুত অদ্ভুত। কেমন জানি দোলা টেনে দেয় নিজের ভেতরে, মনে চায় সেই মন্ত্র পড়তে, কিন্তু সেই টেম্পটেশনের দিগন্ত তারা পা দেয়নি। ১৭টা হাড়ি একদম পরিপূর্ণ এই মুহূর্তে। ওই ব্যক্তি যে ওই লিভারটা তেল ঢেলে লিভার রেখে দিয়েছিল, সে এবার ওই হাড়ির উপরে বাইরে তিনটা সিম্বল আঁকে। এই তিনটা সিম্বল আঁকার পরে সে সেখান থেকে বেরিয়ে যায়। পুরো ঘরে এখন এই মুহূর্তে দিগন্ত তারা ছাড়া অন্য কেউ নেই। দুইজন বেরিয়ে গিয়েছিল আগেই, এবং শেষ ব্যক্তি যে যে কাটার কাজ করেছে, যে লিভারটা সংগ্রহ করেছে, সে নিজে আবার এখান থেকে এখন বেরিয়ে গেছে। এইখানে এখন আর কেউ নেই দিগন্ত তারা ছাড়া। এবং সেই সময় ঘটতে শুরু করলো সেই ঘটনা যেটা দেখার জন্য সে তৈরি ছিলই না কখনো। দিগন্ত তারা তাকিয়ে দেখতে পায় যে লিভারটা মাত্র রাখা হয়েছে না, অদৃশ্যভাবে সেই লিভারের অর্ধেক অংশ গায়েব হয়ে গেছে। এমন ভাবে গায়েব হয়ে গেছে, একটা বিকট হা করে যদি পুরো লিভারটাকে কামড় দিয়ে নিয়ে ছেড়ে ফেলার চেষ্টা করা যদি হয়, ঠিক ওইভাবে। কে এলো, কখন এলো, কিভাবে এলো, এটা দিগন্ত তারা বুঝে উঠতে পারল না। কে এলো, কখন এলো, কিভাবে এলো, সে এটা কোনো মতেই বুঝে উঠতে পারছে না। ওই যে তার পেছনে যে নকশাটা আঁকা, সেটা এক ধরনের শব্দ করছে, এবং কেমন জানি এমন শব্দ যে সে হয়তো জীবিত হচ্ছে, ধীরে ধীরে জীবিত হচ্ছে, ধীরে ধীরে সে আবার নিজের আগে আগের জায়গায় ফেরত যাচ্ছে, অর্থাৎ শ্বাস নিচ্ছে, শ্বাস ফেলছে। এবার দিগন্ত তারা সেই হাড়িগুলোর উপর দিকে ভেসে ওঠে। সে আর একবার দেখার চেষ্টা করলো সবকিছু, এই শতটা হাড়ি এই ভিন্ন ভাবে রাখার পিছনে কারণ কি হতে পারে। তাকিয়ে দেখতে দেখতে সে একটা সময় কারণ খুঁজে বের করতে পারল। কারণ একটা চেহারা বোঝা যায়, একটা চেহারা বোঝা যায়, যে চেহারাটা দেখুন তো তারা শুনেছে এরকম কেউ ছিল, অর্থাৎ এরকম কেউ ছিল এটা দিগন্তে তারা শুনেছে। সে চেহারা আর অন্য কারণ না, অন্য কারোরই না, এমন একজনের যে মানুষ না, আর এমন একজনের যার ব্যাপারে সে শুধুমাত্র জানে। এদের কথা হচ্ছে এই যে রিচুয়ালটা, এই রিচুয়ালটা পালন হচ্ছে কেন এখানে, কারণ সে জানে, মানে অর্থাৎ দিগন্ত তারা জানে, তাকে ব্যানিশ করে দেওয়া হয়েছে, তাকে এখানে থাকতে দেওয়া হয়নি, সে পালিয়ে গেছে এবং সে লুকিয়ে রয়েছে মহাকাশে, এমন একজন যার ব্যাপারে দিগন্ত তারা জানে, কিন্তু তাকে এখানে ডেকে এনে কি লাভ হবে তাদের, তাকে যদি এখানে ডেকে আনে তাহলে তাদের কি লাভ, এই দুনিয়াতে তারই সন্তানরা বা সন্তানদের বংশধররাই কম ফাসাদ করছে না, কম ফাসাদ করছে না, তার বংশধরদের ভেতরে রয়েছে বাল, তার বংশধরদের ভেতরে রয়েছে মোলক, তার বংশধরদের ভেতরে রয়েছে আসমোডিয়াস, তার বংশধরদের ভেতরে রয়েছে ম্যালিকি, তার বংশধরদের ভেতরে রয়েছে আরো অনেক, এমনকি সোলজারও, যারা সোলজার তারই সন্তানদের ভেতরকার বংশধর, তাহলে কেন তাকে এখানে ডেকে আনতে হবে। তখন দিগন্তের তারা আলতো করে একটা হাড়ি ফেলে দিল। যেই মুহূর্তে সে আলতো করে একটা হাড়ি ফেলে দিল, ঠিক ওই মুহূর্তে ওই আস্তানার ভেতরে এমন ভাবে পুরো আস্তানটা দুলে উঠল যেটা সে কখনো এক্সপেক্টই করেনি। সে এক্সপেক্ট করেনি সে আস্তানা এইভাবে দুলে উঠবে, কিন্তু কেউ সেখানে এলো না, কেউ আসেনি। দিগন্ত তারা সে আস্তানা থেকে বাইরে বেরোয়। বাইরে বের হওয়ার পরে তার কাছে একটা ব্যাপার একদম অস্বাভাবিক লাগলো। সে ঢুকেছে যখন তখন দিন, রাত হলো কখন, সময় তো অল্প কিছুক্ষণ গেল মাত্র। সময় যখন এই অল্প কিছুক্ষণ গেল, সে যখন এটা ভাবল, ওই মুহূর্তে সে বুঝতে পারলো যে সেই শক্তি এমন একটা টাইম জোনের ভেতরে রয়েছে যেখানে দুনিয়ার টাইম জোন কাজ করে না, সময় অনেক দ্রুত সেখানে যায়। তারপরে সে প্রবেশ করে ভেতরে। সময় যদি অতি দ্রুত যায়, মানব দেহের শরীরের হিসাব হচ্ছে সেই বডি পচে যাবে, যত সময় এখানে দ্রুত ঘুরবে বডি ওই হিসেবে খুব দ্রুত পচবে। ওই যে 17 নম্বর যে অংশটা ছিল যেটাতে লিভার রাখা হয়েছিল, ওই হাড়ির কাছে সে যায়, ওই হাড়ির কাছে যাওয়ার পরে সে ওই লিভারটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে, কারণ ওটা হচ্ছে একটা মানব দেহের অংশ, সে কত দ্রুত এখানে নষ্ট হয়েছে সেটা দেখতে চায়, কারণ এখানে সময় যেহেতু দ্রুত যাচ্ছে। ওই যে কিছু সময় পুরাতন লাশ, ওই পুরনো লাশ থেকে লিভার বের করে এই যে যতটুকু সময় লেগেছে, এই এতটুকু সময়ের ভিতরে হয়েছে কোনো পরিবর্তন কিনা সেটা সে দেখতে চায়। এই যে সে তাকিয়ে রইল কিছু সময়, ওই কিছু সময় তাকিয়ে থাকার পরে সে একদিনের তফাৎ বুঝতে পারে, অর্থাৎ একদিনে অতিরিক্ত আরো একদিন যদি সে লাশ থাকতো, ওই লিভারের যে হালত হতো ওই হালতটাই একদিন কম সময়ের ভিতরে হয়ে গেছে, পেট থেকে বের করে এই হাড়ের ভেতরে রাখতে রাখতে। সে সাথে সাথে এবার সবগুলো হাড়ি চেক করতে শুরু করলো, প্রত্যেকটা হাড়ি, প্রত্যেকটা নাড়ি ঘুড়ি। সে কিছুক্ষণ আগে যেভাবে দেখেছে, সে নাকের অংশ, সে চোখের একটা অংশ, সে নাভির অংশ, বদল, একদম বদল। এবং ওই সময় সে আবার শুনতে পায় সেই মন্ত্র, সেই অস্বাভাবিক মন্ত্র, যে মন্ত্র শোনার পরে দিগন্ত তারা এমন এক অশান্তি অনুভব করে যে অশান্তিটা সে কখনো কল্পনা করেনি। সম্মোহন তাকে ঘিরে ধরে ফেলেছিল। তার কেন জানি মনে হচ্ছিল যে সে ধীরে 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 বাতাসের দিকে এগিয়ে যাচ্ছে। ওই সম্মোহন থেকে সে নিজেকে বের করে নিয়ে এলো। বের করে নিয়ে আনার পরে সে যখন ডিসাইড করলো যে সমস্ত কিছু সে ভেঙে চুরে চুরমার করে ফেলবে, ঠিক ওই সময় প্রবেশ করে তিনজন ব্যক্তি। পূর্বে সে তিনজন ব্যক্তি না, এবার যে তিনজন ব্যক্তি প্রবেশ করে তাদের দেখতে অনেকটা রাবাইদের মতো, কিন্তু তারা রাবাই না। তারা অনেকটা দরবেশের মতো, কিন্তু তারা দরবেশ না। তারা দেখতে অনেকটা ধার্মিক, কিন্তু তারা ধার্মিক না, কারণ তাদের পোশাক কালো। কিন্তু তাদের কালো পোশাকের সামনের অংশ যেমন সূর্যকে রিপ্রেজেন্ট করে, ঠিক তেমনি পেছনের অংশটা রিপ্রেজেন্ট করে অন্ধকার। তাদের সে পোশাক, তারা সে পোশাক পরে ঠিক সামনে যে জায়গায় ওই নকশাটা আঁকা, ওই দেয়ালে প্রত্যেকটা পাত্র থেকে নেওয়া প্রত্যেকটা শরীরের অংশ সেইখানে জমা করতে তারা শুরু করে। তারা যখন সেখানে জমা করতে শুরু করে, সেই কাজ করছিল দুইজন। একটা অল্টার সেখানে সেট করা, অল্টার হচ্ছে উঁচু বেদি। সেই উঁচু বেদিতে প্রত্যেকটা অর্গ্যানকে সেইখানে সুন্দর করে প্রেজেন্ট করা হচ্ছে, এমন ভাবে হাত দিয়ে তোলা হচ্ছে, ওই যে জানোয়ারের তেলের ভেতরের যে শরীরগুলো, শরীরের অংশগুলো ডুবানো, ওই তেল সহই সেই শরীরের অংশগুলো তোলা হচ্ছে, এক এক করে রাখা হচ্ছে। ওই শরীরের যে অংশগুলো, সেই অংশগুলো যেমন এই তেলের সাথে মিশে গিয়েছে, ওই তেলের ভেতরও শরীরের রক্তের অংশটুকু, পানি অথবা রক্ত রস, সমস্ত কিছু মিশে গেছে। ওই বেদিতে যখন সেই অর্গ্যানগুলো রাখা হলো, তেলগুলো চুয়ে চুয়ে সামনের দিকে চলে আসছে না। মধ্যে যে ব্যক্তি ছিল সবচেয়ে বয়স্ক, তার হাতে রয়েছিল চামড়ার তৈরি 14টি বিশাল পাতা। অর্গ্যানগুলো থেকে চুয়ে চুয়ে যে জানোয়ারের রক্তগুলো পড়ছিল, চর্বি, রক্ত নয় চর্বি, সেই চর্বিতে সে কলম ডুবিয়ে বিশেষভাবে তৈরি করা কলম, যা মানুষের হাড় থেকে তৈরি, সেই কলম দিয়ে ওই তেলে ভিজিয়ে সেই তেলকে কালি রূপে ওই কাগজগুলোর উপরে সে লিখতে শুরু করেছে। কি লিখছে সেটা সে জানে না। প্রত্যেকবার তেল দিয়ে লেখা হচ্ছে, প্রত্যেকবার সেই অর্গ্যানগুলোকে ভিজিয়ে রাখা তেল দিয়ে সেই কাগজের উপরে লেখা হচ্ছে। ওই কাগজগুলো সম্পূর্ণভাবে লেখা শেষ হওয়ার পর সেইখানে সেই অর্গ্যানগুলোকে রেখে তারা এবার ওই যে ওয়াল রয়েছে, ওই ওয়ালে যে কপাল ঠেকায়, কোথায়, ঠিক যে জায়গায় গাছ রয়েছে, গাছের গোড়াতে ওরা কপাল ঠেকায়। তিনজন খুবই অদ্ভুত ভাবে তাদের তিনজনের কপাল একই দিকে, মানে মধ্যে ব্যক্তি, ডানে ব্যক্তি, বামে ব্যক্তি, তারা তিনজন একই জায়গায় কপাল লাগিয়েছে। মানে মধ্যের ব্যক্তি যে জায়গায় লাগিয়েছে কপাল, ডানের ব্যক্তি তার ডান দিকে, বামের ব্যক্তি তার বাম দিকে, ওই মাথা বরাবর মাথা লাগিয়ে ওরা মন্ত্র পড়তে শুরু করেছে। অনেকটা দোয়া করার ভঙ্গিতে ওরা মন্ত্র পড়ছে, এবং মন্ত্র পড়ার সময় ওরা নিজেরাই কিছু সময়ের জন্য পেছনের দিকে এলো, সেই যে জানোয়ারের রক্তগুলো ওই শরীরকে চুয়ে চুয়ে চারপাশে ছড়িয়ে যাচ্ছে সেই বেদির উপরে, সেই রক্ত মানে সেই তেলগুলোর উপরে তারা হাত চুবালো নিজেদের। এরপরে সেই হাত নিয়ে তারা ওই দেয়ালের উপরে হাত রাখলো, এমন ভাবে আমরা যেভাবে সেজদা করি না, ওরা দাঁড়িয়ে ছিল, ওরা দাঁড়িয়ে সেভাবে হাত লাগালো, এবং আবার ওরা নাক এবং কপাল ওই দেয়ালে লাগালো দাঁড়িয়ে থাকা অবস্থায়। এবং তখন তারা পুনরায় সেই মন্ত্র পড়তে শুরু করে, পুনরায় সেই মন্ত্র তারা পড়তে শুরু করে, এবং কিছু সময় পরে তারা সেখান থেকে বিদায় নেয়। এই লোকগুলো সেখান থেকে বিদায় নেওয়ার পরে ওই যে অল্টার বা বেদি, সেই বেদির কাছে গিয়ে দিগন্ত তারা দাঁড়ায়। দিগন্ত তারা অবাক হয়ে যায়, কারণ তার কাছে এই রিচুয়ালিস্টিক ব্যাপারগুলো একদম নতুন। সেইগুলোকে দেখেছে, কিন্তু সে কখনো এগুলোকে ফেস করেনি, সে এই ব্যাপারগুলোকে ফেস করা কখনো দরকার মনে করত না, কিন্তু আজ তাকে এই ব্যাপারগুলোকে ফেস করতে হচ্ছে। কেন? কারণ স্বপ্নে তাকে বলা হয়েছে মাকাম খুঁজে আস্তানা গুড়িয়ে দেওয়ার জন্য। আশপাশটা কেমন জানি মনে হচ্ছে মহাশূন্যের মতো, এই ঘরটা কেন জানি মনে হচ্ছে মহাশূন্যের মতো। এই অনুভূতিটা পাওয়ার পরে সে নিজেকে বাতাসে ভাসিয়ে নেয়। বাতাসে ভাসিয়ে নিলেও দিগন্ত তারা এবার একদম সুস্পষ্টভাবে সমস্বরে সমবেত কণ্ঠে যে মন্ত্র পড়ছে ওই মন্ত্র পড়ার শব্দ সে শুনতে পায়। একদম পরিষ্কারভাবে সেই মন্ত্রের শব্দ সে শুনতে পায় এবং তার নিজের চোখের সামনে যে নকশাটা দেয়ালে অঙ্কিত তা জীবিত হতে শুরু করে। তা ধীরে 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 আলোক উজ্জ্বল হতে শুরু করে, যেন পালস নিচ্ছে, পালস হার্টবিট রয়েছে এইখানে। সেই গাছ, যে গাছের গোড়ায় তিনজন ব্যক্তি মাথা লাগিয়েছিল, সেই গাছকে দেখে দিগন্ত তারার এক মুহূর্তের জন্য মনে হল এটা সম্ভবত সিদ্ধাতুল মুনতাহার উল্টো কপি। এটা সিদ্ধাতুল মুনতাহার উল্টো কপি, যেটাকে ওরা লাইফ ট্রি বলে। লাইফ ট্রি, এই ঘটনার বাকি অংশ, একদম মন্ত্র সহ বাকি অংশ আপনারা মিডনাইট হরর পডকাস্টের পর্বে, অর্থাৎ আগামী পর্বে শুনতে পারবেন। মিডনাইট হরর পডকাস্ট প্রচারিত হয় প্রত্যেক রবিবার রাত 11টায়। লিংক কমেন্টে থাকবে, লিংক ডেসক্রিপশনও থাকবে। এই ঘটনার শেষের অংশটুকু মন্ত্র সহ পুরো শতভাগ পাবলিশ করব বিধায় তা মায়াতে না করে মিডনাইটে করলাম। আশা করি আপনারা আগামী রবিবার যেয়ে ওই অংশটুকু শুনে নেবেন, এই ঘটনার শেষ অংশটুকু। আর এখন চলে যাচ্ছে আজকের পর্বের পরবর্তী ঘটনায়।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। চিলার রাত, আগের নিয়মে চিলা সে পালন করে যাচ্ছে এখনো। মুনতাসির পরিবারের সেই বয়োজ্যেষ্ঠ লোকদের সাথে বসেছিল। সে বলেছিল তাদেরকে যে সে চিল্লা পালন করতে পারবে না, তার প্রচন্ড ভয় লাগে। সে এক নারীকে দেখেছে যার কপালে বড় টিপ। বয়োজ্যেষ্ঠরা তাকে বলেছিল, দেখ যখন চিল্লা করবি তখন অনেক বাধা আসবে, শত্রু নিজেও সেখানে উপস্থিত হবে, শত্রুর বাইরেও যে তো শত্রু না সেও উপস্থিত হবে। মনে কর তুই একটা টানেলের সামনে দাঁড়িয়ে আছিস, ওই টানেলের সামনে দাঁড়িয়ে তুই যদি একটা চিৎকার দিস ওই চিৎকারটা টানেলের অপর প্রান্তে পৌঁছে যাবে, আস্তে হোক বা জোরে হোক। ওইখানে যদি কোনো মানুষ থাকে সে তো সে ডাক শুনতে পাবে, সেটা আস্তে হোক বা জোরে হোক। সেই মানুষ কিন্তু তোর সেই ডাকে যদি বুঝতে পারে যে তুই কোনো বিপদে রয়েছিস সে মানুষ ছুটে আসবে কিন্তু, আর যদি সে বুঝতে পারে তুই বিপদে পড়িসনি তারপরও হয়তো ছুটে আসতে পারে তোর ক্ষতি সাধনের উদ্দেশ্যে। এই চিল্লা এরকম, তুই যখন চিল্লা পালন করবি পর্দার দুনিয়ার সাথে একটা টানেলের সংযোগ হয়ে যাবে, তুই যে জায়গায় অবস্থান করবি সেই জায়গার সাথে। ওই টানেলের অবস্থান তৈরি হওয়া মাত্রই ওই টানেল ব্যবহার করে ওই পারের যাত্রীরা এই পারে আসবে, আবার এই পারে যে তোরা বা আমরা, আমরা তখন তাদের পদধ্বনি শুনতে পাব, আমরা তখন তাদেরকে কাছে পাব, তাদেরকে দেখব। আমাদের কাছে তখন মনে হবে তারা তো অনেক ভালো, তারা ভয় দেখায় কেন? কিন্তু তারা যখন এখান থেকে এখানে আসে এই পরিবেশ তাদের কাছে অচেনা মনে হয়, এবং এই অচেনা পরিবেশে সে যখন কাউকে দেখতে পায় তাকে সে মনে করে থ্রেট, থ্রেট মনে করে, দেখে আঘাত করার চেষ্টা করে, এক একজনকে এক এক ভাবে আঘাত করে। যদি অজানা হয় তাহলে মায়া দেখাতে পারে বা ভয় দেখাতে পারে, আর যদি সে শত্রু হয় শত্রু তার নিজের চাল চালতে থাকে, যে চালের বিপরীতে আসলে চিল্লাতে করানোর কিছু থাকে না, শুধু সবর করা লাগে এবং চিল্লাটুকু শেষ করতে হয়। তুই, তোকে চিল্লা শেষ করতে হবে, কারণ সবার নাম আসেনি, এসছে তোর নাম। মন্তাসিদ্দুর্য প্রথমে চায়নি করতে, কিন্তু এখন ওর ভেতরে এই বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলার পরে একটু সাহস ফিরে এসছে। এই জন্যই আজ রাতে সে যে চিল্লায় বসেছে আবারও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে চিল্লা পালন করে যাচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলতে। চারপাশে কোনো ধরনের মুভমেন্ট নেই, কোনো শব্দ নেই, কোনো নিঃশ্বাস নেই, কিচ্ছু নেই। মন্তাসির যখন চিল্লা পালন করে যাচ্ছে, ও তখন শুধু একজনের কথাই ভাবছে, ও সে প্রিয় মানুষটার কথা, তাকে যে সে হারিয়ে ফেলেছে, তাকে যে সে কখনো পাবে না। সে এমন এক দুনিয়ায় চলে গেছে যে দুনিয়া থেকে কেউ ফেরত আসে না কখনো, কিন্তু যাবার আগে সে অনেক ব্যথাও দিয়ে গেছে। ব্যথায় জর্জরিত মন্তাসির এমন এক অবস্থায়, এমন এক ভঙ্গুর অবস্থায়, সে এই অবস্থায় তার সাথে পর্দার ওই পারের যোগাযোগ আরো খুব দ্রুততম সময়ে ঘটবে, কারণ তার হৃদয়ে এখন আর কলুষিত চিন্তা ভাবনা নেই। যত কলুষিত চিন্তা ভাবনা থাকবে না হৃদয়ে, সে হৃদয় খুব দ্রুত ওই পারের সাথে সংযোগ রাখতে সক্ষম। কিন্তু তারপরও তার মনে পড়ছে দুপুরের কথা, তারপরও তার মনে করছে বিকেলের কথা, তারপরও তার মনে পড়ছে রাতের কথা, এমনকি ঘুমাতে যাওয়ার আগেও তার সেই প্রিয় মানুষের সময়, প্রিয় মানুষের সাথে কাটানো সেই সময়ের কথা তার মনে পড়ছে বারবার, এবং মনে পড়ছে সেই যন্ত্রণাগুলোর কথা। চিল্লা পালন করা অবস্থায় যে কখন তার চোখ দিয়ে পানি পড়ছে সে নিজে সেটা জানে না। সন্ধ্যার দিকে সে বাইরে ছিল, সূর্য অস্ত যাওয়া সে দেখছিল। ওই সূর্য যখন অস্ত যায়, সেই সূর্যের দিকে তাকিয়ে সে নিজেকে সূর্যই মনে করছিল যে আমি গোটা গোটা দিন এই জমিনের উপর আলো ফেলে গেলাম, এখন আমি চলে যাচ্ছি, আমার দায়িত্ব শেষ, আমি ভারাক্রান্ত, এখন আমি ডুবে যাব, কিন্তু আমার জায়গা নেবে অন্ধকার, কালা অন্ধকার। এই কালা অন্ধকার সমস্ত ব্যথা, সমস্ত বেদনার উৎস। এরকম একটা ভাব তার ভেতরে জন্ম নিল সূর্যকে অস্ত যেতে দেখে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা শব্দ পাশে নিজের কানে, ভারী একটা দেয়াল ধপাস করে পড়ে গেল। এই ভারী একটা দেয়াল ধপাস করে পড়ে যে সময় জমিন যেভাবে কেঁপে উঠবে, ওইভাবে তার বসার জায়গা কেঁপে ওঠে রীতিমতো। কিন্তু যখন শব্দটা হয় না, প্রথম একটা ক্র্যাকের মতো শব্দ হয়, তারপরে ধসে পড়ার শব্দ হয়, ওই শব্দ হওয়ার সময় সে ছাকি দিয়ে উঠেছিল, মানে কেঁপে উঠছিল, তবুও সে নিজের চোখ বন্ধ রেখেছিল, সে চোখ খোলেনি। কিন্তু ওই শব্দটা হওয়ার কিছু সময় পরে পাখির ডাক তার কানে আসতে লাগলো। পাখি, ওই যে হয় না যে সকালবেলা আলো ফুটে গেলে পাখি ডাকে, তেমন নয়, বিকেলের দিকে যখন পাখি ডাকে, কিন্তু সেটা মাগরিবের সময়ও নয়, যখন পাখিরা কথা বলে, কলরব করে, ওইরকম পাখির ডাক, যেন জঙ্গলের কাছে রয়েছে সেই মুহূর্তে, কিন্তু না, সে তো জঙ্গলের কাছে নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে চিল্লা পালন করে যাচ্ছে, ওই পাখির ডাক, ওই কলরব তার কানে আসছে। হঠাৎ করে না চুরির শব্দ শুনতে পায় সে, চুরি, হাতে চুরি যদি অনেকগুলো থাকে, খান খান করলে শব্দ হয় সেরকম। সে চুরির শব্দটা তার বাম দিক থেকে ডান দিক পর্যন্ত চলে গেল। সে শুধু শব্দগুলো শুনেছে, শুধু শব্দগুলো সে শুনে গেছে। মনে হলো কে জানে তার সামনের দিক দিয়ে হেঁটে ওই ডান পাশের ঠিক যেদিকে দেয়ালটা ধসে পড়ে গেছে, ওই দিকে বোধহয় কেউ যাচ্ছে, তার মনে হল। সে তবু ও চিল্লা পালন করে যাচ্ছে, তার কানের কাছে কেজনে বলল সাথে সাথে। যখন ওই শব্দটা ওই কণ্ঠস্বরটা সে শুনতে পায়, কেঁপে উঠল সে। আবারও সে শুনতে পায় ওই অদ্ভুত কণ্ঠস্বর, সে এর আগেও শুনেছে একই রকম, কিন্তু কেঁপে উঠেছিল সে, কিন্তু সে তো চিল্লা বন্ধ করেনি। সম্ভবত ঘরের কোণে সেই সুগন্ধিটা জ্বলে নিভে গিয়েছিল, কোন সুগন্ধির ঘ্রাণ এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু আচমকা সেই নারীর হাসিটা সে শুনতে পায় এবং তার চোখ তো বন্ধ। ওই চোখ বন্ধ অবস্থাও তার মনে হচ্ছিল ওই নারী তার চোখের সামনেই হয়তো বসে রয়েছে, কারণ তার চোখের সামনে বসার মতো একটা জায়গা রয়েছে। নারীর চেহারাটা চওড়া এবং চওড়া চেহারার কপালে ওই বড় টিপ, চোখ বন্ধ অবস্থাও যেন সে দেখতে পাচ্ছে। মনে চাইল কি, মানুষ যখন অত্যন্ত চাপে থাকে বা যত ভয়ঙ্কর পজিশনই থাকুক না কেন, মানুষ ওই ভয়ঙ্কর দৃশ্য একবার হলো দেখতে চায়, এটাও এক ধরনের টেম্পটেশন। মুনতাসির চাইছিল একটু দেখার জন্য তার পাশে কি হয়, এই জন্য দুই চোখ আগে ভালো করে টাইট করে নিল, তারপর অল্প 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 করে ফাঁক করতে লাগলো দুই চোখ, একটু একটু করে যাতে সবচেয়ে দৃষ্টিগোচর হয়। তার যখন চোখ খুলল, সে তার চোখের সামনের যে অংশটুকু, এই অংশের ভেতর সে কাউকে দেখল না, কিন্তু যখন তার চোখ বা নজর ডান দিকে গেল, ওই সময় সে দেখতে পেল যে ডান দিকে তো দেয়ালই নেই। দেয়ালটা কোথায় গেল? চিল্লা কিন্তু থামিয়ে দিয়েছে সে, ওই দেয়াল সেখানে নেই এবং সেই দেয়ালের জায়গায় একটা জঙ্গল সে দেখতে পাচ্ছে। এই জঙ্গলটা যেন রীতিমতো টানেলের মতো, মানে জঙ্গলের মুখটা খুলে গেছে, দেয়ালটা পড়ে গিয়ে জঙ্গল করে গিয়েছে চোখের সামনে। এই যে টানেলের মতো যে জঙ্গলটা সে দেখতে পাচ্ছে, তার কেন যেন এই জায়গাটা চেনা চেনা লাগলো। এই দেয়ালের ওই পারে যে টানেলের মতো জঙ্গল, এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা গেছে, এই রাস্তার উপরে রয়েছে একটা কবর, ওই কবরের উপরে লাগানো ফুল গাছ, ওই কবরের নেম প্লেট, ওই কবরের মাটি দেওয়ার ধরন, এসব কিছু একদম চেনা মুনতাসিরের। কিন্তু কথা হচ্ছে এই অংশটা দেখতে একদম হুবহু গোরস্থানের মতো, তাহলে সেইটা কি দেখছে এখন? যে দেয়ালের ওই পার যেটা দেয়াল ভেঙে গেছে সেইখানে কেন টানেলের মতো দেখা যাবে জঙ্গলকে, আর রাস্তাটা কোথায় চলে গেছে, এবার রাস্তার মাঝখানে সে কবর দেখছেন ওই একই সময়ে। ভাবার জন্য বেশি সময় সে নিতে পারেনি, কারণ সে আবারও ওই শব্দটা শুনতে পায়, চুরির খান খানের শব্দ। এবার সে নিজের চোখ বন্ধ করে নেয়, নিজের চোখ সে বন্ধ করে নিয়ে সে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম চিল্লা পালন করে যাচ্ছে। কোনো কিছুর উপরে সে নজর দিচ্ছে না, আবারও সে চিল্লা শুরু করে দিয়েছে, মানে তাকে তো চিল্লাটা পালন করে যেতে হবে, ভাবনায় ডুবে গেলে তো হবে না, ওইদিকে কি ঘটছে সেদিকেও নজর দেওয়া যাবে না। আবার মাঝে মাঝে না অশরীরী কণ্ঠস্বর না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে উঠে, ওই কণ্ঠ আবার যখন বলে উঠে তখন তাকে ঝাঁকিটাও খেতে হয়। চিল্লার প্রায় শেষের দিকে তখন একটা কান্নার মতো শব্দ সে শুনতে পায় যা ডান দিক থেকে আসছে, অর্থাৎ যে দেয়ালটা গায়েব হয়ে সেখানে জঙ্গল ফুটে উঠেছে সেইখানে। নিজের ডান চোখ খুলে একটু তাকালো, এখন কেন জানি জঙ্গলের ওই দিকটা একটু আলোকিত মনে হচ্ছে, মানে ওই জঙ্গলের উপরে হয়তো চাঁদের আলো পড়েছে, সেই চাঁদের আলো ওই ভাঙা দেয়াল যেহেতু পড়ে গিয়েছে সেখান দিয়ে এই ঘরে ঢুকছে, এমন একটা অবস্থা। এবং সে দেখতে পেল কবরের উপরে হামাগুড়ি দিয়ে পড়ে রয়েছে তার সেই প্রিয়তম মানুষটি। সেই প্রিয়তম মানুষটি হামাগুড়ি দিয়ে পড়ে রয়েছে, তাকে দেখার পরে তার সাথে চোখাচোখি হয় তার। সে মানুষ রূপী সত্তা আস্তে আস্তে হামাগুড়ি দিতে লাগল, দ্রুত নয়, কিন্তু তার হামাগুড়ি দেওয়া দেখে মুনতাসির ভয় তো পেল, শরীর সিহন্ত দিল, কিন্তু ওই যে অন্তরের বেদনা, ওই অন্তরের বেদনা এমন এক হাতিয়ার যা ভয়কে গ্রাস করে ফেলে, তখন আর ভয় লাগে না। সে দেখতে পাচ্ছে সেই মেয়েটা তার দিকে হামাগুড়ি দিয়ে দিয়ে এগিয়ে আসছে। ওই জায়গাটা দিয়ে সে ঢুকলো ভেতরে, যে জায়গাটায় দেয়াল পড়ে গিয়েছে, হামাগুড়ি দিতে দিতে ঠিক তার সামনে এসে পৌঁছে গেল। তার সামনে এসে পৌঁছে তার দিকে তাকিয়ে রয়েছে, চোখগুলো কেমন জানি, শরীর যেন পচে গেছে, জায়গায় জায়গায় থেকে কেন জানি কি অদ্ভুত ধরনের তরল বেরিয়ে পড়ছে, মাংসের দলে এদিক সেদিক পড়ে রয়েছে, যেদিক দিয়ে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসছে সেই দিকগুলোতে, আর উৎকট গন্ধ তার নাকে লাগছে। সেই মেয়ে তার আরো কাছে আসে, কিন্তু তার সেই সীমারেখার ভেতরে সে আসে না, যে সীমারেখার ভেতরে সে বসে রয়েছে। ওই মেয়ে তাকে স্পষ্ট করার চেষ্টা করে, কিন্তু তারপর পারে না, কিন্তু মুন্দাসির তাকে দেখছে, তার ভালোবাসার মানুষ, তার এই রূপও তার কাছে বিধ্বংসী নয়, তার এই রূপকেও সে ভালোবাসবে, ক্ষয়ে যাওয়ার রূপকেও সে ভালোবাসবে, কারণ সে ভালোবাসার মানুষ, তার সবকিছুই সুন্দর। তাই সে তাকিয়ে রয়েছে তার দিকে একেবারে মহাবিষ্ট হয়ে, কিন্তু চেহারাটার এক পাশ ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে, কারণ চেহারাটার এক পাশ থেতলে গিয়েছিল, থেতলে যাওয়া অংশের মাংসপেশিগুলো চামড়াগুলো তো থেতলে গিয়েছিল, তার মানে ওই অংশ সবার আগে দ্রুততম সময়ে পচে যাবে। ওই অংশটা দেখিয়ে মেয়েটি তাকে বলল, তুমি কি আমার উপরে রাগ? মুনতাসির, তুমি আমার উপরে কি রাগ? তুমি আমার উপরে রাগ হলো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো জানতাম না, আমি যদি জানতাম তাহলে আমি এমন কাজ করতাম না। মুনতাসির তার এই কথার উত্তর দেয় না, বরং তার থেতলে যাওয়া অংশটার দিকে সে তাকিয়ে রয়েছে। এই থেতলে যাওয়া অংশটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে কালো হয়ে কেমন জানি গোটা ধরে গিয়েছে। মুনতাসির চিন্তা করছে, তার এই ভালোবাসা মানুষের পরিবার, তার বাবা মাকে জানে তার এই অবস্থা? জানে না। মুনতাসিরেরও মনে হলো যে তার এই অবস্থা হয়তো সত্য নয়, কারণ সে চিল্লা পালন করছে, সে চিল্লা পালন করছে, এবং এই অবস্থায় যখন সে তার এই ভালোবাসা মানুষটিকে দেখল, তার তেমন আর কোনো উপলব্ধি হয়নি, কিন্তু তার এই ভালোবাসা মানুষের পেছনে একটা অবয়ব দেখা গেল, সেই নারী অবয়ব যার চওড়া মাথায় একটা টিপ লাগানো, বড় টিপ, তার কানের কাছে বিকট ভাবে বলে উঠল কে জানি, এবং বিকট ভাবে বলে ওঠা মাত্রই তার সেই ভালোবাসা মানুষ উঠে বসে এবং নিজের হাতে বাচ্চাদের মতো তারাই বাঁচতে বাঁচাতে শুরু করে, বাচ্চাদের মতো তারই বাজাতে সে শুরু করে। আর ওই পেছনে সেই টিপওয়ালা মহিলা, সে আবার গায়েব হয়ে গেল, যেন সে দেয়ালের সাথে মিশে গেছে। মুনতাসির তাকিয়ে দেখছে সবকিছু চুপচাপ, কিন্তু তার নিঃশ্বাস, তার নিঃশ্বাসের গতি যেন বেড়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে গিয়েছে। বয়োজ্যেষ্ঠরা বলেছিল যদি হার্টবিট বেড়ে যায় তাহলে দম কম নিবি, নিজেকে শান্ত করবি, ওরা চিৎকার করবে, চাঁচামেচি করবে, সামনে আসবে, তোকে মারার চেষ্টা করবে, তোর উপরে কাজ ফেলে দিবে, তোর উপরে ঠাড়া ফেলবে, তুই ভয় পাবি না, তোকে স্পর্শই করবে না, তো কোনো ভয় নেই, তুই শান্ত থাকবি আর চিল্লা পালন করতে থাকবি। সে চিল্লাই সে পালন করে যাচ্ছে, তখনও সে চিল্লা পালন করে যাচ্ছে, এবং সে অদ্ভুত ভাবে তার সে ভালোবাসার মানুষটি বাচ্চাদের কণ্ঠস্বরে বিভিন্ন রকমের ছড়া বলতে লাগলো, বিভিন্ন রকমের ছড়া, সেই ছড়া হচ্ছে কখনো আম জাম কাঁঠাল লিচু নিয়ে, কখনো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, কিন্তু সে বারবার বাচ্চাদের মতো হাত তালি দিচ্ছে। কোন একটা সময় সেটা স্পর্শ অনুভব করে তার কাছে। চোখ বন্ধ ছিল, চোখটা খোলার পরে সে তখনও টের পাচ্ছে তার কাঁধ কি জানি ধরেছে একটা ভারী হাত। হালকা একটু নিজের থুতনি ঘুরিয়েছিল সে, হালকা একটু থুতনি ঘুরিয়ে সে বাম দিকে দেখার চেষ্টা করেছিল, তার বাম কাঁধে হাত রেখেছে কে তাকে দেখার জন্য। ওর মাথায় একটা জিনিস কাজ করছে না, এই যে সীমারেখা, যে সীমারেখার ভিতরে সে চিল্লা পালন করছে, এই সীমারেখায় তো কারোর আসার কথা নয়, তাহলে হাত এটা কার? ওই চিন্তা সে যখন করছে তখন তার নজর আবারও যায় ওই ডান দিকে, যেখানে ওয়ালটা পড়ে আছে, যেখানে ওই টানেলের মতো জঙ্গলটা তৈরি হচ্ছে ওই দিকে, এবং সে দেখতে পায় ওই টানেলের মতো ওই জায়গাটায় একজন জিন দাঁড়ানো, একদম শক্তপোক্ত, অত্যন্ত ভয়ঙ্কর। সে তার সে ছায়াটা সে দেখতে পাচ্ছে, তাকে পুরোপুরি দেখতে না পেলেও তার সুটান দেহ, তার সে ছায়া, কারণ জঙ্গলে তো চাঁদের আলো পড়েছে, সে ছায়া পুরো ঘরে ছড়িয়ে পড়েছে লম্বালম্বি ভাবে। এদিকে কাঁধে যে হাত রেখেছে সে তার হাত আর একটু টাইট করল। চিল্লাসে পালন করে যাচ্ছে আরো জোরে, আরো জোরে, আরো দ্রুত, আরো দ্রুত। কোনো কিছু ঠিক না, কোনো কিছু ঠিক না, কোনো কিছু জানে গরমিল হয়ে যাচ্ছে, সবকিছু ভুল হচ্ছে, হয়তো হয়তো সে ভুল দেখছে, হয়তো সে কোনো কিছু ভুল দেখছে, হয়তো সে কোনো কিছু ভুল দেখছে, আর নয়তো তাহলে তার মাথা খারাপ হয়ে গেছে, নয়তো তাহলে তার মাথা খারাপ হয়ে গেছে। সে তারপরও 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 একটা সময় তার কানে এলো ফজরের আজানের শব্দ। প্রথমে এক জায়গা থেকে, কিছু সময় পরে একাধিক জায়গা থেকে, আর এরপরে কিছু সময় পরে একসাথে পুরো এলাকা জুড়ে শোনা যাচ্ছে ফজরের আজান। সে চোখ খুলল, কিসের টানেল? পুরো ঘরই তো ঠিক, বাম দিকে যে স্পর্শ করেছে সেখানেও কেউ নেই, আর ঘরে ঘরেও কেউ নেই। এদিকে ঘামে ভিজে এক আকাশে, তারপরও চিলার আরো এক রাত শেষ হল। তো চিল্লার দ্বিতীয় পর্ব শেষ হল, এবং এই দ্বিতীয় পর্বটা ছিল মূলত বেসিস করছিল এক রাতের উপরে, এক রাতের ইনসিডেন্টের উপরে। চিল্লার বিশেষত্ব এরকমই, চিল্লায় দেখবেন যে আপনি কখনো কখনো এক রাত দুই রাত তিন রাত পার করবেন বা দীর্ঘ সময় পার করবেন, কোনো ঘটনা ঘটবে না, কিন্তু আবার একদিন একসাথে অনেকগুলো ঘটনা ঘটবে, মানে ইভেন্টগুলো একসাথেই ঘটবে। চিল্লার বৈশিষ্ট্য কিন্তু এরকমই, এই যে এখন যেরকম দেখলেন মুনতাসিরের ব্যাপারে বলতে হয়, এই যে দ্বিতীয় পর্বের যে ঘটনাগুলো, মুনতাসির যে নিজেকে সেই সূর্যের সাথে সে নিজেকে যে তাল মিলাচ্ছিল, এটা আসলে যে ব্যথিত হৃদয়ের হিসাব নিকাশ, ব্যথিত হৃদয় বা এই যে কষ্ট পাওয়া হৃদয়গুলো, এই হৃদয়গুলো ওই সময়টুকুতে, ওই ডিপ্রেশনের ওই সময়গুলোতে সে কিভাবে কোন জিনিসকে, কোন ব্যাপারগুলোকে, কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে তা আপনি বুঝে উঠতে পারবেন না। তাদের কাছে সবকিছুই কষ্টের মনে হবে, এবং তারা সবকিছুর সাথে নিজেকে খুঁজে পাবে, প্রত্যেকটা কষ্টকর ব্যাপারে নিজেকে খুঁজে পাবে। তারপরে যখন সে চিল্লায় বসল, চিল্লাটা তো সে করতে চায়নি, কারণ ওই যে চওড়া মাথা হলা এক বড় টিপলা এক মহিলাকে সে দেখেছে, ওটা কিন্তু তাকে ভয় দিচ্ছিল প্রচন্ড রকমের। ওই ঘ্যাঘ্যারে গলায় যে আউজ বিল হিমনে সে তনুরজম বলছে, ওইটা কিন্তু তাকে অত বেশি ভয় দিচ্ছে না, ভয় দিচ্ছে সেই চওড়া চেহারার ওই লালটি বলা মহিলা। তো বয়োজ্যেষ্ঠরা কিন্তু তাকে বলেছিল, যেটা আমরা কিন্তু ঘটনায় শুনেছি, যে চিল্লাতে এরকম ঘটনা ঘটবি, তুই ওই জায়গার মধ্যে থাকবি। আমি আবারও বলি, বন্ধন বলতে কোনো কিছু নেই, কিন্তু আপনি যেটাকে বন্ধন বলছেন সেটা হচ্ছে সেই ইমাজিনারি পজিশন, যে পজিশনে আপনি নিজে ঠিক করেছেন যে এই পজিশনের ভেতরে কেউ এলে তার ক্ষতি হবে। মানে এটা হচ্ছে আপনার রুহের শক্তি, রুহের তাকাত। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি আয়াতুল কুরসি পরে একটা হাত আঙ্গুল দিয়ে গোল করে নিচে চারপাশ বেঁধে ফেলবেন, এটাই আপনার বিশ্বাস, এই বিশ্বাসই আপনাকে এই শক্ত অবস্থানে ধরে রাখতে পারবে, এটা আপনি বুঝতে পারবেন না। এরপরে তো আপনি চিল্লা শুরু করবেন, এবং এই যে চিল্লার একটা পর্যায়ে যে দেয়াল ধসে পড়া, এই যে কেঁপে ওঠা, এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। চিল্লা চলাকালীন সময় এই ঘটনাগুলো ঘটে, এবং এই ঘটনা কোন স্টেজে ঘটে জানেন? চিল্লার ঘটনাটা ঠিক এই স্টেজে যখন আপনি দেখবেন যে ওয়াল পড়ে গেছে বা ভূমিধস ঘটে গেছে। এইটা এমন একটা স্টেজ যে স্টেজে আপনি যে মানে আপনার বডি যে ঘুমিয়ে গেছে সেটা তো বুঝতে পারবেন না, আপনার সত্তা জেগে রয়েছে, আপনি ঘুমাননি, তত শরীর নির্জীব হয়ে পড়েছে। আপনি যা দেখছেন তা আপনার রু দেখছে, এবং রু যখন দেখতে শুরু করবে তখন এই কম্পনগুলো আপনি টের পাবেন, তখনই আপনি কিন্তু কম্পনগুলো টের পাবেন। এই বড় ধরনের ভূমিধস, তারপরে হচ্ছে সুনামের মতো ধাক্কা, এই সব কিছু আপনি তখনই বুঝতে পারবেন। এবং এই জন্যই, কারণ আপনি তো আর ওই নিজের শরীরের ওই অংশের ভেতরে নেই, তাই না? যে অংশটা মানে বাহ্যিক চোখকে সরাসরি নিয়ন্ত্রণ করে, রু এই মুহূর্তে বড়ির একটু বাইরে, এই জন্যই রু কিন্তু দেখতে পাচ্ছে যে দেয়ালটা পড়ে আছে, এবং সে কবর আপনাকে দেখানো হচ্ছে। কেন? কারণ চিল্লায় আপনাকে ভাঙতে হলে আপনার দুর্বল জায়গায় হাত দিতে হবে। এই মুহূর্তে মুনতাসিরের জন্য তার প্রিয়তম মানুষের কবরটা তার সবচেয়ে বড় দুর্বলতার জায়গা, এবং যখন সেখান থেকে দেখবেন এই যে প্রিয়তম মানুষ, এই প্রিয়তম মানুষ সেই হামাগুড়ি দিয়ে এগিয়ে আসবে, তার শরীরের পচে যে অংশগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়বে, মুখের এক পাশ থেতলে গেছে সেই অংশটা গোটার মতো ফুলে উঠে পুজের মতো রক্ত বেরিয়ে বেরিয়ে পড়বে, এটা আপনাকে আঘাত দিলেও ভয় দেবে না। এটা আসলে একটা মেন্টাল টর্চারের মতো, যে তুই যে স্থান তুই চিল্লাটা করিস না, এটাই ওরা আপনাকে বোঝাতে চায়, এই জন্য এইভাবে দেখায়। আর এই যে হাততালি দেওয়াটা, এটা আপনাকে বোঝাবে যে এই পুরো ব্যাপারটি হচ্ছে একটা শয়তানি ভেলকি, এটা তো বোঝাবে। এই হাততালিগুলো দিচ্ছে, এই হাততালিগুলো দেখলে তো খারাপ লাগবে, ভয় লাগবে, তাই না? তো এই জন্য সে হাততালিগুলো দেয়। এখন পেছনে কিন্তু এই ঘটনাতে আর কি শুনবেন যে পেছনে কিন্তু সে জড়া মানে মাথার সেই লালটি পলি মহিলাকে একটু হলেও দেখা গিয়েছিল। আবার এটাও দেখবেন যে এই ঘটনায় যে মুনতাসির যেটা ব্যাটল করছে নিজের সাথে নিজে, সেইটাও মানে সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে সে অন্যায় করেছে, যে মারা গিয়েছে তার প্রিয়তম লোক, সে তো অন্যায় করেছে, তাহলে তুমি ব্যথিত হচ্ছ কেন? তার নিজের সত্তাটাকে বোঝানোর চেষ্টা করছে, আবার সে যে ডুবে রয়েছে ডিপ্রেশনের ভিতরে, এইটাও তাকে বোঝাচ্ছে যে তুমি তো তোমার ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছ, আর তো কোনোদিন দেখবা না। এই ইনার ব্যাটেলের ভেতরে কিন্তু সে চিল্লা চালিয়ে যাচ্ছে, এবং ওই সময় তাকে কিন্তু ভাঙার জন্য তার যে থট প্রসেস, এই থট প্রসেস গুলোকে ব্যবহার করছে তারা। ওই যে টানেলের মতো দেখানো হলো এই জন্য, এই যে টানেল, ওই যে তার ওই যে বয়োবৃদ্ধ লোকদের সাথে কথা হলো না, তারাই তো ওই যে টানেলের উদাহরণ দিয়েছে, এই জন্য তাকে টানেল দেখিয়েছে, টানেল। কিন্তু আমার যেটা মনে হয় এখানে একটা ব্যাপার অস্পষ্ট এখনো, মানে জিনের ছায়া পড়াটা, কারণ জিনকে সে দেয়ালের সামনে দেখেছে, মানে ওই যে টানেলের মতো জায়গায়, এবং টানেলের ভেতরে ওই জায়গাটা তো চাঁদের আলোয় আলোকিত, এবং জিনের তো ছায়া পড়ে না, তার তো কোনো মানব দেহ নেই, কিন্তু সেই ছায়া পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল লম্বলম্বি আকারে। এটা এখন পর্যন্ত অস্পষ্ট, কিন্তু মাত্র তো দুই পর্ব শেষ হলো, এটা তো আরো অনেক পর্বের ঘটনা। তখন হয়তো বোঝা যেতে পারে যে চিল্লার এই অংশে কি ঘটেছিল। আর যে হাত দেওয়াটা, এটা হচ্ছে ওই পয়েন্ট যে চিল্লার, এটা সেই পয়েন্ট যে পয়েন্টে ওই দিন রাতে ওরা ফাইনাল অ্যাটাকে গিয়েছিল মুনতাসিরের উপরে, ওরা একটা ফাইনাল অ্যাটাক করেছে। তখন ওর ঘাড়ে হাত চাপ দেওয়ার মতো অনুভূতি ওকে দেওয়ায়, কিন্তু সেখানে কোনো হাত নেই, কারণ ওই যে সে যার ঘের ঘাড়ে গড়ায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুনে, এটাও তো তাকে আজব এক ধরনের চাপ তৈরি করার জন্যই শোনায় ওরা, এবং এই চাপের মধ্যে কিন্তু সে ছিল। ওই শেষ মুহূর্তে যে তাকে চাপ দেওয়া হচ্ছিল যে তুই এখনই চিল্লাভঙ্গ কর চিল্লাভঙ্গ কর, এটার পেছনেও কারণ আছে। কারণ চিল্লার সময় তো শেষ হয়ে এসেছিল, ফজর হয়ে গিয়েছিল প্রায়। এখন ওরা যেহেতু ওই সময় অ্যাটাক করে বসেছে ওর চিল্লা ভাঙার জন্য, তো তখন ওইটাই বেস্ট টাইম। কিন্তু ওই ফোর্স ওর আর পারে নাই মুনতাসিরের সাথে। মুনতাসির সহ্য করে গিয়েছে, ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছে, ধৈর্য ধরে রেখেছিল, নিজেকে কাবু করে রেখেছিল। কারণ এরকম পজিশনে কেউ নিজেকে কাবু করে রাখতে পারবে না। এবং ওই যেই মোমেন্টে সে আগুন শুনল, সে রিলিফ পেল, কারণ তার আশপাশে কেউ নেই। এই জন্য সে যখন চোখ খুলে তাকায় আশপাশ সব একই রকম ঠিকঠাক, যেটা আমরা এই ঘটনায় শুনলাম। এই এখন পর্যন্ত যা শুনলাম চিল্লার দ্বিতীয় পর্বে, এই যে চিল্লার যে ঘটনাটা যেটা একটা পর্ব শেষ হয়ে গিয়েছে, যে এখন আছে দ্বিতীয় পর্ব, আমি আপনাদেরকে বললাম এই পর্বটা আপনাদেরকে উপকার করবে চিল্লার ব্যাপারটা মানে বোঝার জন্য। এটা আপনাদের বোঝার জন্য চিল্লার সিস্টেমটা কিরকম, চিল্লা মানুষ কিভাবে পালন করে এবং চিল্লার সময় কি কি ঘটনা ঘটে, এটা বোঝার জন্য এই চিল্লা ঘটনাটাই বেস্ট যেটা আমি এখন বুঝি। বাকি তো আরো পর্ব রয়েছে এবং প্রত্যেকটা পর্বের পরপর ইনশাল্লাহ আমরা সেই পর্বের ঘটনাগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। চলে যাচ্ছে আজকের পর্বের পরবর্তী ঘটনায়, পাশে থাকুন।
মায়া বা এই ভৌতিকতার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। 2012 সালের কথা, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কোন একটি উপজেলার গ্রামের একটি খুব প্রাচীন মন্দিরের ঘটনা। সেই মন্দিরটি ধারণা করা হয় ব্রিটিশ আমলে স্থাপিত হয়েছিল। তখনকার সময় থেকে সেই মন্দিরটি বেশ জনপ্রিয় এবং পুরনো প্রাচীনকালের মন্দির হওয়ার জন্য এখানে দূর দূরান্ত থেকে প্রচুর হিন্দু ধর্মাবলম্বীর মানুষ বিভিন্ন পূজা পার্বণে সেখানে উপস্থিত হয়। বিশেষ করে দুর্গাপূজার সময়, দুর্গাপূজার সময় ওই মন্দিরে বিশাল বড় আয়োজন করা হয়। ওই মন্দিরের একজন পুরোহিত ছিলেন। 2012 সালের যেহেতু ঘটনা, তখনকার সময়ে সেই পুরোহিতের নাম ছিল হরিপদ মণ্ডল। হরিপদ মণ্ডল ওই মন্দিরেরই একজন পুরোহিত এবং তিনি থাকতেন মন্দিরের এরিয়ার ভিতরে। একচালা ছোট একটি দুই রুমের ঘর ছিল, সেই ঘরে তিনি ওনার স্ত্রী এবং সন্তান নিয়ে থাকতেন। যেহেতু তিনি মন্দিরেই কাজ করতেন, সেহেতু ওনাকে এখানেই থাকতে হতো। ওনার বাড়ি ছিল হবিগঞ্জে। হবিগঞ্জ থেকে তিনি এই মন্দিরে চাকরি পেয়েছেন, এই মন্দিরে তিনি থাকেন, সেহেতু তিনি এখানে মন্দির কর্তৃপক্ষ ওনাকে ওই মন্দিরের পাশের সেই একচালা ঘরেই থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। পাশাপাশি সেই হরিপদ মণ্ডলকে মন্দিরের নিজস্ব কিছু জমি চাষাবাদ করার জন্য ওনাকে দেয়া হয়। তিনি বিভিন্ন মৌসুমে তিনি সেখানে সেই জমিগুলোতে তিনি ফসল ফলাতেন। জুন মাসের দিকের ঘটনা, তিনি সরিষা লাগিয়েছিলেন সেখানে। তো যেহেতু ওইখানে সরিষা লাগানোর পর তিনি বীজ বপন করে দিয়েছিলেন, বীজ ছিটিয়ে দিয়েছিলেন পুরো জায়গায়, জমির চেষে তিনি বীজ ছিটিয়ে দিয়েছিলেন। তখন তো হরিপদ মণ্ডল তিনি নিজে কাজ করতেন, তিনি অনেক কর্মঠ ব্যক্তি ছিলেন। তিনি সেই জমিতে যখন সেচ দেওয়ার জন্য যান, গাছের চারাগুলো কিছুটা বড় হওয়ার পর তিনি সেই জমিগুলোতে সেই যেখানে চারাগুলো একদম একত্রিত হয়ে অনেকগুলো চারা একসাথে বড় হয়ে উঠেছে সেটা তিনি পরিষ্কার করার জন্য তিনি সেখানে যান। তো তখন তিনি সেখানে গিয়ে দেখেন যে জমির এক কোনায় মাটি খুঁড়ে আবার পুনরায় সেই খোড়া অংশে মাটি দিয়ে ভরাট করলে যেরকম একটা দেখা যায় ঠিক সেরকম ভাবে দেখা যাচ্ছিল সেখানে। তো হরিপদ তিনি যখন সেখানে যান, মানে ওনার নাকে একটা পচা দুর্গন্ধ আসছিল। তো উনি বুঝতে পারছিলেন না, উনি ভাবলেন যে এখানে হয়তো কোনো আশেপাশের কোনো জমির মালিক বা কেউ হয়তো তার জমিতে হয়তো কোনো মরা প্রাণী পুঁতে রেখে চলে গিয়েছে। গন্ধটা শুনে এরকমই মনে হচ্ছে এবং তিনি সেটাই ধারণা করেন। তো তিনি একাই কাজটা করতে পারবেন না দেখে তিনি ওনার স্ত্রীকে সহ সেখানে নিয়ে আসেন জমিতে, এবং ওনার স্ত্রীকে বলে দিয়ে বলেন যে একটা কুদাল নিয়ে যেন তার সাথে আসে। ওনার স্ত্রী সমেত উনি নিজে হরিপদ সেই জমিতে তিনি আসেন, এবং তিনি ওনার স্ত্রীর হাত থেকে সেই কুদালটি নিয়ে তিনি মাটি খুঁড়তে থাকেন। বেশ কয়েকবার কুদাল চালানোর পর বেশ কয়েক টুকরা মাটি যখন সে সেখান থেকে উঠে চলে আসে উপরের দিকে, তখন তিনি একটা জিনিস আবিষ্কার করেন। তিনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন কালো কাপড়, একদম কুচকুচে কালো কাপড়, কাপড়ে মোড়ানো কিছু একটা। তো তিনি হাত দেন ওইখানে, এবং হাত দেওয়ার পর তিনি যেটা ফিল করতে পারেন এটা একটা মানুষের পা। তিনি সেটা স্পষ্টভাবে বুঝতে পারেন। এখন তিনি কি করবেন? তখনকার সময়ে তো তিনি গ্রামের ভেতরে, পুলিশকেও তো তিনি খবর দিতে পারবেন না, পুলিশ থাকে উপজেলায়, উপজেলা তো এখান থেকে অনেক দূরে। তিনি চিন্তা করলেন যে তিনি নিজে মাটি খুঁড়ে যদি কোনো মানুষের লাশ সেখানে থাকে তিনি সেটা উদ্ধার করবেন। ওনার স্ত্রী ওনাকে বলছিল যে এসব করার দরকার নাই, আপনি মানুষজন ডেকে আনেন, তারা এই লাশটাকে সেখান থেকে উঠাবে। হরিপদ বলেন যে না, যেহেতু এটা আমার জমি আমি নিজ দায়িত্বে এই কাজটা আমি করব। হরিপদ তখন সম্পূর্ণ মাটিটা তিনি খুঁড়ে ফেলেন, এবং তিনি আবিষ্কার করেন সম্পূর্ণ একটা দেহ কালো কাপড়ে মোড়ানো। এবং তিনি আরেকটা জিনিস আবিষ্কার করেন, কালো কাপড়ে মোড়ানো হওয়া সত্ত্বেও সেই ডেড বডিটার পুরো শরীরে অসংখ্য তাবিজ লাল রঙের সুতো দিয়ে বাঁধা। হরিপদ তিনি তাকিয়ে থাকেন লাশটার দিকে, এবং শরীরে এত তাবিজ দেখে তিনি কিছুই বুঝতে পারেন না কেন ওই লাশটার শরীরে এত তাবিজ, কোথা থেকে আসলো বা এই লাশটাই বা কার। তিনি এসব চিন্তা করতে করতে, সময়টা ছিল একদম সন্ধ্যার আগ মুহূর্ত, উনি যেটা ফিল করলেন তখন হরিপদ, তিনি ফিল করতে পারছিলেন যে উনার চারপাশে গরম বাতাসের হাতছানি উনাকে ধাক্কা দিচ্ছে বারবার। তো এই জিনিসটা হঠাৎ করে ফিল পাওয়ার পর হরিপদ, যেহেতু তিনি একজন পুরোহিত, তিনি জানেন এই ব্যাপারে, তিনি অতিপ্রাকৃত ঘটনা, অতিপ্রাকৃত জিনিস, অদৃশ্য সত্তা সম্পর্কে উনার বেশ ধারণা আছে। তিনি সেটা বুঝতে পারছিলেন যে হয়তোবা এই লাশের দ্বারা কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং এই ব্ল্যাক ম্যাজিকের সাথে সম্পর্কিত যে সত্তাগুলো, যে এন্টিটিগুলো আছে, সেই এন্টিটিগুলোই হয়তো এখন ওনার এবং এই লাশের চারপাশে ঘোরাঘুরি করছে। হরিপদ মণ্ডলের বয়স 2012 সালে, তখনকার সময় ওনার বয়স ছিল প্রায় 55 বছর। তিনি বেশ অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি, এবং এইসব বিষয়ে তিনি বেশ ভালো পারদর্শী। এরকম অনেক অনেক মানুষের তিনি চিকিৎসা করেছেন, এবং তিনি জানেন এইসব বিষয়ে, ওনার বেশ ধারণা আছে এবং পুরনো অভিজ্ঞতা আছে। তিনি বুঝতে পারছিলেন যে অসংখ্য এন্টিটি ওনার চারপাশে ঘুর ঘুর করছে। উনি এক মুহূর্ত দেরি করলেন না, তিনি মনে মনে কিছু মন্ত্র জপ করতে করতে সাথে সাথে কুদালটা সেখানে ফেলে রেখে হরিপদ মণ্ডল তার স্ত্রীর হাত ধরে তিনি ছুটে চলে আসেন তাড়াহুড়ো করে মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরের এরিয়া থেকে কিন্তু ওই তার জমি যেটা, সেই জমিটা দেখা যায়। সন্ধ্যা হলেও কিছুটা আলো তখনও আকাশে দেখা যাচ্ছিল, যে কারণে তিনি মন্দিরের এরিয়ার বাউন্ডারির ভেতরে থেকেও তিনি তার জমিটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন। তো হরিপদ যারা দেখলেন ওই জমিতে থাকা যে কালো কাপড়ে মোড়ানো এবং তার পুরো শরীরে লাল সুতোয় বাঁধা সে তাবিজগুলো যে লাশটা সেখানে রাখা ছিল, তিনি শুধু তাকিয়েছিলেন সেই লাশটাকে অদৃশ্য সত্তারা পুনরায় মাটি চাপা দিয়ে দেয়। তিনি দেখতে পাচ্ছিলেন সেখানে দাঁড়িয়ে ওনার স্ত্রী সমেত সেই জিনিসটা দেখেছিল যে ওই লাশটাকে যিনি মাটি খুঁড়েছিলেন ওই মাটি পুনরায় অদৃশ্যভাবেই সেটা নিজে নিজেই, তিনি তো আর সত্তা সরাসরি দেখতে পাচ্ছিলেন না, তিনি এটাই দেখতে পাচ্ছিলেন যে সেই চারপাশ থেকে মাটিগুলো কেউ যেন ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে পুনরায় সেই লাশের শরীরে। তিনি সন্ধ্যা হয়ে যাওয়াতে তিনি চলে আসেন ভেতরে, এবং মন্দিরের কর্তৃপক্ষের যারা ওনার পরিচিত আছে, যারা পণ্ডিত আছে, তাদের সাথে তিনি আলোচনায় বসেন। বেশ তিনি কথা বলেন তাদের সাথে, বেশ অনেকক্ষণ কথা বলেন। কথা বলার পর তাদেরকে তিনি এই বিষয়টা জানান, এবং তারা বলেন যে আগামীকাল সকালে এই লাশটার ব্যাপারে তারা খোঁজ নেবে। পরদিন সকালে অবাক্যর একটা কাণ্ড ঘটে। হরিপদ যখন বেশ কয়েকজন পণ্ডিতকে নিয়ে তিনি আসেন তার জমিতে এবং তিনি দেখেন তার জমি একদম সমান, অর্থাৎ তিনি যেভাবে চারাগাছ মানে বীজ ফলার পর বীজ ফেলার পর যেভাবে চারাগাছ উঠেছিল ঠিক সেভাবেই সেগুলো আছে। তিনি যেখানে দেখেছিলেন মাটি খোঁড়া অবস্থায় সেখানে কিছুই নেই, একদম সমান। তিনি এই জায়গাটাতে তাদেরকে দেখানোর জন্য তিনি কোদাল দিয়ে আবারও মাটি খুঁড়েন, কিন্তু সেখানে কিছুই পান না, একদম সমান, একদম খালি, এই তার জমিনে আর কিছুই নেই। তিনি গতকাল সন্ধ্যায় যেটা দেখেছিলেন সেটা তিনি এখন কোনোভাবেই তাদেরকে বিশ্বাস করাতে পারছিলেন না। হরিপদ মণ্ডল যেহেতু বেশ পুরনো একজন পুরোহিত, ওনার কথা অন্যান্যরা বিশ্বাস করেছিল কিন্তু তিনি প্রমাণ দিতে পারেননি। তিনি এই বিষয়টি নিয়ে বেশ চিন্তায় পড়ে যান এবং তিনি কারণ তিনি যদি একা দেখতেন তাহলে তিনি হয়তো ভেবে নিতে পারতেন যে এটা ওনার মনের ভুল হতে পারে, কিন্তু না, তিনি তো একা দেখেননি, ওনার সাথে ওনার স্ত্রীও এই জিনিসটা দেখেছে। সেদিন সারাদিন কাটে, তিনি তো আর তাদেরকে প্রমাণ দেখাতে পারেননি যে তার জমিতে সেই লাশ তিনি পেয়েছিলেন, দেখেছিলেন। সারাদিন কাটার পর রাতের বেলার কথা, হরিপদ মণ্ডল সেই পুরনো প্রাচীন মন্দিরের বিশাল বড় একটা পুকুর আছে মেইন রাস্তার পাশে, সেই পুকুরটা চারপাশে বাউন্ডারি দেয়া, ওই পুকুরে তিনি আসেন। রাত তখন আনুমানিক প্রায় 8:30, তখন 8:30 বাজছিল। তো তিনি পুকুরে আসেন পানি নেবার জন্য, ওনার ঘরে পানির প্রয়োজন, তিনি পুকুর থেকে পানি নেবার জন্য আসেন এবং তিনি ওনার যে কলসটা ছিল সেই কলস দিয়ে যখন তিনি পানিটা নেবেন ঠিক সেই মুহূর্তে তিনি মানে ওনার নজর যায় ঠিক পুকুরের মাছ বরাবর এবং হরিপদ মণ্ডল যে তা দেখতে পান যে সেই পুকুরের মাঝে তিনি সেদিন যে লাশটাকে ওনার জমিতে দেখতে পেয়েছিলেন, কালো কাপড়ে মোড়ানো, লাল সুতোয় বাঁধা, পুরো শরীরে অসংখ্য তাবিজ, সেই লাশটা দিব্যি ভেসে আছে পানির উপরে। তিনি লাশের কোনো শরীরের অংশ তিনি দেখেন নাই, কিন্তু কালো কাপড়ে মোড়ানো হলেও ভিতরে যে একটা লাশ আছে এটা স্পষ্টভাবে তিনি বুঝতে পারছিলেন। এই জিনিসটা দেখে তিনি সাথে সাথে একটা চিৎকার দিয়ে ওই কলসটা তিনি সেখানে ফেলে দিয়ে তিনি চলে আসেন এবং ওনার চিৎকারে আশপাশ থেকে বেশ কয়েকজন বের হয়ে আসেন। বের হয়ে আসার পর চারপাশে লাইট থাকার কারণে সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। পুরোহিত, সেই পুরোহিত অর্থাৎ হরিপদ মণ্ডল, তিনি বলছিলেন পুকুরের দিকে ইঙ্গিত করে, ইশারা করে দেখাচ্ছিলেন যে ওই পুকুরে আমি লাশ দেখেছি, যে লাশটা আমি দেখেছিলাম আমার জমিতে। সবাই তাকায়, দেখে কিছুই নাই, মানে কোনোভাবেই হরিপদ তাদেরকে বিশ্বাস করাতে পারছে না সে যে লাশটা দেখেছে। ঠিক ওই দিন রাতেই হরিপদ একটা স্বপ্ন দেখে এবং স্বপ্নটা ছিল এরকম যে তিনি বসে আছেন সেই পুকুরের পাড়ের ঘাটে, পাকা ঘাটে তিনি বসে আছেন। হঠাৎ করে ওনার কাঁধে কেউ যেন হাত রাখে এবং হাতটা ছিল অনেকটাই উষ্ণ অর্থাৎ গরম। সে হাতটা অনুভব করার পর সে পেছন দিকে ফিরে তাকায় এবং সে দেখতে পায় একটা মানব দেহ, বেশ অনেকটা লম্বা, কালো কুচকুচ, অসংখ্য লম্বা লম্বা সূচালো লোমে ভরা পুরো শরীর, ফেসটাতেও অসংখ্য লোম, মানে পুরোপুরি বোঝা যাচ্ছে না। বাঘ বা ভাল্লুকের যেরকম কালো লোম থাকে বা এরকম ভয়ঙ্কর প্রাণীদের যেরকম লোম থাকে পুরো শরীরে, এরকম একটা লোম মানে লোমে আবৃত সেই মানব দেহ লম্বা কৃতিস দাঁড়িয়ে আছে তার পেছনে। সে যখন ঘুরে তাকায় তখন সাথে সাথে ওই লম্বাকৃতির মানব দেহটা তাকে এত জোরে একটা ধাক্কা দেয়, সে ধাক্কা দেওয়ার কারণে তিনি সেখান থেকে ঘাট থেকে তিনি পানিতে পড়ে যান। তো পানিতে পড়ে যাওয়ার পর তিনি তো মানে সাঁতরাচ্ছেন, শরীরের সমস্ত শক্তি নিয়ে তিনি সাঁতরাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তিনি মানে ওই ওই প্রাণীটার ধাক্কায়, ওই অদ্ভুত টাইপের দেখতে মানবাকৃতিটার ধাক্কায় তিনি পুকুরের মাঝখানে চলে এসেছিলেন এবং তিনি পুকুরের মাছ থেকে আবার সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করছেন, কিন্তু মানে তিনি কোনোভাবেই সে পুকুরটা পার করতে পারছেন না, তিনি পাড়ের কাছাকাছি পৌঁছাতে পারছেন না। ওনার মনে হচ্ছিল তিনি এক জায়গাতে বারবার সাঁতার কাটছেন। এরকম বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর ওনার হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং তিনি ঘুম থেকে উঠে দেখেন যে না, তিনি ঘরের ভিতরে আছেন এবং তিনি যা দেখেছেন এটা ছিল একটা দুঃস্বপ্ন। ওই দিন রাতে হরিপদ মণ্ডল আর ঘুমাতে পারেনি, তিনি সারা রাত ভাবতে থাকেন যে তিনি মানে ওনার সাথে হঠাৎ করে কি ঘটতেছে এগুলা, তিনি যোগসূত্র মেনানোর চেষ্টা করছিলেন যে তিনি কোনো ভুল করেছেন কিনা বা কোনো তান্ত্রিকের সাহায্যে কিছু ঘটছে কিনা। তো এই কথাটা যখন ওনার মনে পড়ে তখন তিনি একটা কথাই চিন্তা করেন। তিনি পাহাড়ি অঞ্চলে গিয়েছিলেন এক তান্ত্রিকের কাছে, ওই তান্ত্রিকের কাছে গিয়েছিলেন একটা সমস্যা সমাধানের জন্য। কিন্তু তিনি গিয়ে সেখানে দেখেন ওই তান্ত্রিকের মতাদর্শের সাথে ওনার কোনো মতের মিল নেই। তো যে কারণে তিনি তার সাথে কোনো প্রকার রিচুয়ালে আসতে পারেননি। তো ওনার সাথে এক প্রকার ঝগড়াঝাটি বাঁধিয়ে তিনি সেখান থেকে চলে আসেন। তো তিনি সেটাই ভাবছিলেন, ওই তান্ত্রিক কি কোনো কিছু করছে কিনা, অর্থাৎ ওই তান্ত্রিক কোনো জিন দ্বারা, তার পালিত জিন দ্বারা ওনাকে ভয় দেখানোর চেষ্টা করছে কিনা তিনি সেই যোগসূত্র মিলানোর চেষ্টা করছেন। পরদিন সকালবেলা হরিপদ মণ্ডল তিনি সরাসরি চলে যান ওনার এক উস্তাদের কাছে, যে উস্তাদের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। সে উস্তাদ তখনও বেঁচে ছিলেন। সে উস্তাদের কাছে যাবার পর তিনি উস্তাদের কাছে ওনার সমস্ত ঘটনা তিনি খুলে বলেন। সেখানে বলার পর তিনি নাকি হরিপদ মণ্ডলকে বলছিলেন, তোমার সাথে যা ঘটছে সেটার জন্য ওই তান্ত্রিকই দায়ী। ওই তান্ত্রিক কোনো কিছু একটা করেছে যে কারণে সেই এন্টিটিগুলো তোমার পিছনে লেগে আছে। এখন তোমাকে একটা বিশেষ কাজ করতে হবে। ওই উস্তাদ তখন হরিপদ মণ্ডলকে জানায় যে তোমাকে বেশ কিছু রিচুয়াল পালন করতে হবে। সেই রিচুয়ালগুলো তুমি সাহস করে যদি করতে পারো তাহলেই সফলকাম হবে। তো তখন ওই উস্তাদ বেশ কিছু রিচুয়ালের পদ্ধতি হরিপদ মণ্ডলকে জানিয়ে দেয় এবং একটা যজ্ঞ করার কথা বলে দেয়। সে যজ্ঞটা তাকে করতে হবে তার সেই জমিতে, যেই জমিতে সে প্রথম দিন লাশ উদ্ধার করেছিল, স্বচক্ষে দেখেছিল সে কালো কাপড় মরণ সেই লাশ। ওখানেই তাকে সেই যজ্ঞটা করতে হবে এবং সেটা করতে হবে রাতের বেলা। সাহস করে সে কাজটা করতে পারলেই সেই সমস্যাটা দূর হয়ে যেতে পারে। হরিপদ মণ্ডল তখন তার উস্তাদের কথা অনুযায়ী তিনি সমস্ত কিছু জোগাড় করেন এবং তিনি এটাও ঠিক করেন যে তিনি সম্পূর্ণভাবে সে তান্ত্রিকের যে জাদু, সে জাদু তিনি নষ্ট করতে সক্ষম হবেন। হরিপদ তখন বিভিন্ন ধরনের সরঞ্জাম তিনি তখন জোগাড় করতে থাকেন, বাজার থেকে বেশ কিছু তিনি কিনে আনেন এবং সে উস্তাদের কথা অনুযায়ী, সে উস্তাদ বলেছিল একটা কালা নদর একটা পাঠার ব্যবস্থা করতে, সেই পাঠাও তিনি কিনে এনেছিলেন এবং সেই পাঠা বলি দিয়ে, সেই পাঠার বলির রক্ত দিয়ে একটা যজ্ঞ প্রক্রিয়া, একটা রিচুয়াল পদ্ধতি করতে হবে। সেটা সম্পূর্ণ করতে পারলেই তার সমস্যাটা দূর হয়ে যেতে পারে। হরিপদ মণ্ডল তখন তিনি সমস্ত কিছু জোগাড় করেন এবং দিন তারিখ ঠিক করে তিনি চলে যান সরাসরি ওনার সেই জমিতে। সে জমিতে যাওয়ার পর তিনি মানে একদম ভালোভাবে সম্পূর্ণ করেন তিনি তার যজ্ঞটা, যেভাবে উস্তাদ বলে দিয়েছিলেন পাঠা বলি দিয়ে। সে পাঠা তিনি মন্দিরের ভেতর থেকেই, আলাদা একটা জায়গা আছে একচালা টিনের ঘর, সেই ঘরে পুজোর সময়, বিভিন্ন পুজোর সময় পাঠা বলি দেওয়া হয়। ওইখান থেকে তিনি ওনার যে বাজার থেকে কিনে আনা পাঠাটা এনে তিনি এনেছিলেন, ওই পাঠাটা সেখানে বলি দিয়ে সেই বলির রক্ত তিনি একটা বাটিতে করে নিয়ে গিয়েছিলেন সেখানে এবং তিনি সম্পূর্ণভাবে একদম সুস্থভাবে কোনো সমস্যা ছাড়া তিনি ওনার রিচুয়ালটা সম্পূর্ণ করতে পেরেছিলেন। তবে তিনি স্বচক্ষে যেটা দেখেছিলেন, অর্থাৎ স্বপ্নের মধ্যে যে কালো রুমওয়ালা মানব আকৃতি অবয়ব তিনি দেখেছিলেন, সেই আকৃতির সেই রকম দেখতে বেশ কিছু অবয়ব তিনি সেই যজ্ঞের সময় স্বচক্ষে ওনার সরাসরি সামনে তিনি দেখেছিলেন এবং ওই এন্টিটিগুলো, ওই অবয়বগুলো ওনাকে বারবার দূর থেকে ওনাকে হুমকি দিচ্ছিল এবং ওনাকে শাসাচ্ছিল, বারবার ওনাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল যে তুই এই যজ্ঞ করবি না, যদি তুই যজ্ঞ সম্পন্ন করিস তাহলে তোকে মেরে ফেলব। বারবার বারবার তাকে এরকম ভাবে ভয় দেখাচ্ছিল। তবুও তিনি ওনার উস্তাদ তাকে বলে দিয়েছিলেন কিভাবে সম্পন্ন করতে হবে, তিনি ওই কাজগুলো তিনি আর থামান নাই। পরদিন সমস্ত কিছু স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ করে ওনার ছোট সন্তান, ওনার যে ছোট একটা ছেলে ছিল, সেই ছেলের চিৎকার তিনি শুনতে পান। তো দৌড়ে তিনি ঘর থেকে বের হন এবং বের হয়ে তিনি দেখেন ওনার সন্তান সেই মন্দিরের পুকুরের পানিতে হাবুডুবু খাচ্ছে। পাড়ের খুব কাছাকাছি, এত ভিড় দূরে না। তিনি দূর থেকে জিনিসটা দেখে দৌড়ে তিনি ছুটে যান সেখানে এবং এক লাফ দেন পুকুরের পানিতে। কিন্তু ততক্ষণে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তিনি দেখেন ওনার ছেলে আস্তে আস্তে ডুবে যাচ্ছে এবং তিনি ডুব দিয়ে পানিতে পড়ে তিনি ডুব দিয়ে সেখানে ছেলেকে তুলে আনেন। ততক্ষণে তার ছেলে তার সন্তান বেশ অনেকটা পানি খেয়ে ফেলেছে। তিনি তুলে আনেন তার ছেলেকে, তার সন্তানকে তুলে আনেন। তার সন্তানের বয়স 2012 সালে ঘটনা, তো তখন ওই সন্তানের বয়স নাকি ছিল প্রায় 12.5-13 বছর এরকম। এই বয়সী একটা ছেলে, বুঝের ছেলে, সে জানে সবকিছু, বুঝে সে কিভাবে পানিতে পড়ে গেল। তখন তিনি পাড়ে তুলে তার ছেলেকে পাড়ে তুলে তিনি বুকে চেপে চেপে তিনি পানি বের করার চেষ্টা করছিলেন। মুখে মুখ থেকে তিনি টান দিয়ে পানি বের করার চেষ্টা করছিলেন, কিন্তু ততক্ষণে তার পুরো শরীর নিথর হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণ চেষ্টা করার পর আশপাশ থেকে মানুষজন জমে গিয়েছিল তখন চিৎকার চেঁচামেচি শুনে। হরিবন মণ্ডলের স্ত্রীর চিৎকার চেঁচামেচি শুনেও আশপাশ থেকে অনেক মহিলারাও সেখানে জড়ো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। হরিবন মণ্ডলের ছেলে সেখানেই মারা যায়। ওই পরের দিন অর্থাৎ যেদিন মারা যায় হরিপদের সন্তান, এর পরের দিন তার দাহ ক্রিয়া সম্পন্ন করা হয়। ওই মন্দিরের পাশে ছিল শ্মশান ঘাটটা, সেই শ্মশান ঘাটেই তার ছেলের দাহ ক্রিয়া সম্পন্ন করা হয়। ওই শ্মশানটাও মন্দির যখন চালু হয়েছিল, তৈরি করা হয়েছিল, তখনকার সময়কার শ্মশান সেটা, অর্থাৎ বেশ পুরনো। এবং ওই শ্মশানটাতে বেশ বড় বড় গাছ ছিল, জঙ্গলে পরিপূর্ণ ছিল, সেটা সাফ করা হয়েছিল, পরিষ্কার করা হয়েছিল, কিন্তু একটা বিরাট বড় বট গাছ ছিল, সেই বট গাছটার কাটা হয়নি। এটা ঠিক ওই শ্মশানটার একটা কর্নারে অবস্থিত। ওই জায়গাটা একেবারেই পরিত্যক্ত বলে ধরা হয় এবং কোনো মানুষ সেখানে আসলে যায় না। শ্মশানের এরিয়াটা বেশ বড় এবং শ্মশানের যে কার্য, দাহ কার্য, সেটা সামনের দিকের অংশতেই বেশিরভাগ সময় করা হয়। আর ওই বট গাছের গোড়ার অংশ তাতে নাকি ভালো না। অনেক পণ্ডিত এবং পুরোহিতরা সেটা নির্দেশ দিয়েছিলেন যে ওই বট গাছের অংশটা এটা খারাপ, এটা দূষী, সেখানে না যাওয়াই ভালো। ওই দিন অর্থাৎ যেদিন দাহক্রিয়া সম্পন্ন করা হয় সেদিন রাতের বেলা কি যেন মনে করে মনে দুঃখ নিয়ে সে শ্মশানের আশেপাশে ঘুরঘুর করছিল। শ্মশানের আশেপাশে ঘুরঘুর করার পর নিজের মনের ভুলে হরিপদ মণ্ডল, অর্থাৎ তার মনে হচ্ছিল সে তার নিজের কন্ট্রোল তার কাছে নেই, অর্থাৎ সে যেটা চাচ্ছিল, সে যেটা করতে চাচ্ছিল সেটা তার কাছে মনে হচ্ছিল তার ইচ্ছার বাইরে, কিন্তু সে করে যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে ঢুকে যায়, সে শ্মশানের গেট খুলে সে ভেতরে ঢুকে যায় এবং সে দেখতে পায় ওই গাছের দিকে সে তাকায়, তার চোখ ওই গাছটার দিকে যায়। যেহেতু শ্মশানের কয়েক কোনায় ল্যাম্পপোস্ট ছিল, লাইট ছিল, সেই লাইটের আলোয় কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছিল। হরিপদ মণ্ডল যেটা দেখতে পায়, ওই যে বট গাছ ছিল সেই বট গাছের একটা ডালে তার সন্তানের মাথা ঝুলে আছে, কাটা মাথা, শরীর নাই, শুধুমাত্র কাটা মাথা একটা দড়ির সাহায্যে ঝুলে আছে একটা ডালে। বেশ অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে হরিপদ মণ্ডল সেই গাছের ডালের দিকে, তার সন্তানের মাথার দিকে, কাটা মাথার দিকে, এবং সে চিন্তা করতে থাকে তার সন্তানকে সে তো দাহ করে ফেলেছে, তো এটা কে এবং সে কি দেখতেছে নিজের চোখে সে বিশ্বাস করতে পারছে না। ততক্ষণে তার মাঝে একটা জ্ঞান ফিরে আসে এবং তার মনে হচ্ছিল সে যেটা করছে এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং সম্পূর্ণ ভুল, এত রাতের বেলা এমন অবস্থায় ওই শ্মশান ঘাটে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সে ঢুকে পড়েছে এবং সে ওই বট গাছটার বেশ কাছাকাছি চলে এসেছে। যখন তার ভেতরে জ্ঞানটা ফিরে আসে তখন তার চোখের সামনে সবকিছু বদলে গেল এবং সে দেখতে পেল সেই গাছের ডালে ঝুলে থাকা মাথাটা, তার ছেলের মাথাটা যেন পরিবর্তিত হয়ে একটা আস্ত মানুষের মাথাতে রূপান্তরিত হয়ে গেল, কিন্তু চেহারাটা অন্যরকম। চেহারায় সম্পূর্ণ কালো কালো লোমে ভরা, লম্বা লম্বা কালো কুচকুচে লোম, এবং সেই মাথা আস্তে আস্তে একটা শরীরে রূপ নেয় এবং সাথে সাথে সে ডাল থেকে একটা লাফ দিয়ে সে মানবাকৃতির সে অবয়ব, কালো লোমে ভরা সে অবয়ব নেমে আসে। নেমে আসে সরাসরি ওই গাছের ডাল থেকে। সে বটগাছের গোড়ায় দিব্যি দাঁড়িয়ে আছে সে কালো অবয়ব, এবং তার থেকে কয়েক হাত সামনে, বেশ কয়েক হাত সামনে দাঁড়িয়ে আছে হরিপদ মণ্ডল। তার সারা শরীর কাঁপতেছে, সে এতদিন যাবৎ শুনে এসেছে এই জায়গাটা পরিত্যক্ত, এই জায়গাটা নিষিদ্ধ, বেশ অনেক পণ্ডিত এবং পুরোহিতরা সেখানে যাওয়ার জন্য নিষিদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু হরিপদ মণ্ডল এবার মনের ভুলে সে সেখানে এসে পড়েছে। কিন্তু এখন যে সে সেখান থেকে বের হয়ে যাবে সেই শক্তিটুকু সে পাচ্ছিল না। হরিপদ মণ্ডল যেটা করল, সে তখন সেখান থেকে দৌড় দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার পায়ের সে কোনো শক্তি পাচ্ছিল না। বেশ অনেকক্ষণ যাবৎ দৌড়ানোর পর হরিপদ মণ্ডল তিনি মানে চোখ বন্ধ করে ফেলেন, চোখ বন্ধ করে তিনি তখন দৌড়তেন, এবং মনে মনে তিনি যত মন্ত্র তিনি পারেন সেগুলো তিনি পাঠ করতে থাকেন একটার পর একটা। পবিত্র গীতা থেকেও তিনি পাঠ করছিলেন সেই মন্ত্র, তিনি পাঠ করছিলেন সেগুলো। পাঠ করার পর তিনি একটা পর্যায়ে দেখতে পান তিনি শ্মশানের গেটের বাইরে উপস্থিত হয়েছেন এবং তিনি মাটিতে পড়ে গিয়েছেন। তখন তিনি উঠে দাঁড়ান এবং তিনি শ্মশানের ভিতরে তাকান, দেখেন সবকিছু স্বাভাবিক কিছুই নাই, কিন্তু ওনার শরীর একেবারে গরম হয়ে গিয়েছে, মনে হচ্ছে প্রচন্ড জ্বর উঠে গিয়েছে ওনার শরীরে। মানুষের শরীরে জ্বর আসলে যেরকম একটা শরীর খারাপ লাগে, হরিপদ মণ্ডলের তখন ঠিক সেরকম একটা খারাপ লাগছিল এবং মনে হচ্ছিল তার শরীর থেকে গরম ভাব বের হচ্ছে। হরিপদ আর তখন দেরি করলেন না, তিনি সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে তাড়াহুড়ো করে তিনি মন্দিরের ভেতরে চলে আসেন এবং ওনার রুম যেখানে তিনি থাকেন সেখানে চলে আসেন। হরিপদ মণ্ডল তিনি বুঝতে পারছেন ওনার সাথে কি ঘটছে এগুলা, তিনি যে সময় করে ওনার উস্তাদের সাথে তিনি দেখা করবেন সেই সময়টুকু তিনি পাচ্ছেন না, এদিকে এই এই ঘটনাগুলো ঘটে গিয়েছে। তিনি তখন ঠিক করেন তিনি সরাসরি সেই তান্ত্রিকের কাছে যাবেন এবং তান্ত্রিকের কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করবেন সে যে এই কাজগুলো করছে, এদিকে তাকে ভয় দেখাচ্ছে, তার পরিবারের ক্ষতি করতেছে, এবং সে বুঝতে পারছে খুব ভালো করেই তার সন্তানের পানিতে ডুবে মারা যাবার পেছনে অবশ্যই ওই তান্ত্রিকের পাঠানো কি সে অবয়ব সে এন্টিটিগুলোর কাজ হাত আছে, তিনি সেটা স্পষ্টভাবে বুঝতে পারছিলেন। তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন, সে তান্ত্রিকের কাছে যাবেন তিনি সিদ্ধান্ত নিলেন। তো তিনি সরাসরি চলে যান, সেই সময় করে তিনি চলে যান সেই তান্ত্রিকের কাছে। তিনি ভেবেছিলেন একবার উস্তাদের কাছে যাবেন, কিন্তু তিনি সেখানে না গিয়ে সরাসরি পাহাড়ি অঞ্চলে সেই যেখানে তিনি গিয়েছিলেন ওনাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে পাহাড়ি অঞ্চলে, সেখানে গিয়ে তিনি সরাসরি সেই তান্ত্রিকের সাথে সাক্ষাৎ করেন এবং তান্ত্রিককে তিনি বলেন তুমি আমার সাথে যা করতেছ এগুলো কি ঠিক করতেছ, তুমি আমার পরিবারের সাথে যা করতেছ আমার পরিবারকে তুমি ধ্বংস করে দিতেছ, আমার ছেলে আমার নিষ্পাপ নিরীহ ছেলেকে তুমি মেরে ফেলেছ। ওই তান্ত্রিক তখন বলে যে আমি কিছুই করি নাই, আমার সাথে যারা থাকে তারা বিরক্ত হয়ে আপনার প্রতি তারা এই কাজগুলো করতেছে, এখানে আমার কোনো হাত নাই। এবং ওই তান্ত্রিক এমন একটা কথা বলে দেয় হরিপদ মণ্ডলকে যেটা হরিপদ মণ্ডল শুনে তিনি বেশ চিন্তিত হয়ে যান। ওই তান্ত্রিক তখন বলে দেয় যে আপনাদের মন্দিরের পাশে সেই পুরনো শ্মশান ঘাটের বট গাছে বাস করে এক প্রেত, এক দেবী বাস করে সেখানে, সেই দেবীর নাম বটেশ্বরী দেবী। সেই দেবী অনেক ভয়ঙ্কর এবং অনেক ক্ষমতা তার, ক্ষমতা বলে সে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু সে মানুষকে দেখাতে পারে, সে জীবিত মানুষকে মুহূর্তের মধ্যেই আধমরা বানিয়ে দিতে পারে এবং তার অনেক ক্ষমতা। ওই তান্ত্রিক তখন বলেন, তান্ত্রিক বলছিলেন আমি চাই না আমি নিজ থেকে চাই না কখনো আপনার ক্ষতি হোক, আপনার সাথে আমার ঝগড়া হয়েছে ঠিক আছে এটা মীমাংসা হয়ে যাবে যে কোনো বিষয়, কিন্তু আমি চাই না আপনার ক্ষতি হোক, আমি আমার জিনদের মাধ্যমে আমি ওই বটেশ্বরী দেবীর কাছে আমি খবর পাঠিয়েছিলাম তিনি যেন আপনার কোনো ক্ষতি না করে, কিন্তু সেই বটেশ্বরী দেবী তিনি মানতে নারাজ, তিনি বলতেছেন যে এই পরিবারকে অর্থাৎ হরিপদ মণ্ডলের পরিবারের প্রতিটি সদস্যকে তিনি তিলে তিলে ভোগাতে ভোগাতে তিনি শেষ করে ফেলবেন। হরিপদ মণ্ডল তখন চিন্তিত মানে চিন্তায় পড়ে যান এবং তিনি মানে একটা ধ্যানমগ্ন অবস্থায় তিনি বসে থাকেন। বারবার ওই তান্ত্রিক নাকি অর্বুদ মণ্ডলকে হাত দিয়ে নাড়াচ্ছিলেন তার শরীরে ধরে, কিন্তু কোনো উত্তর বা কোনো রিয়্যাক্ট আসছিল না। তো একটা পর্যায়ে অর্বুদ মণ্ডল সেই বসা অবস্থায় থেকে ঠাস করে নাকি পড়ে গিয়েছিলেন। তো পরবর্তীতে পানি ঢেলে আস্তে আস্তে অর্বুদ মণ্ডলের জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর ওই তান্ত্রিক বলে দেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনার সেই সমস্যাটা সমাধানের জন্য। আপনি আপনার সেই উস্তাদের সাথে আবারও দেখা করেন সেই বটেশ্বরী দেবীর ব্যাপারটা নিয়ে, আমি তো বলেই দিয়েছি আপনাকে। তো তখন হরিপুর মণ্ডল তখন সেই তান্ত্রিকের কাছ থেকে সব বিষয় সে জেনে তখন তিনি চলে আসেন পুনরায় ওনার মন্দিরে। তো সেখানে আসার পর তিনি ঠিক করেন যে না, তিনি এবার আর এক মুহূর্ত দেরি না করে তিনি উস্তাদের কাছে চলে যাবেন। তখন তিনি যখন তিনি যাবেন উস্তাদের কাছে তখন অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ওনার স্ত্রী ওনাকে বলছিল যে না, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন আমাদের পরিবারের সাথে এইসব ঘটনা ঘটতেছে, আপনি যাবেন না, এই সন্ধ্যাবেলা আপনি যাবেন না, কাল সকালবেলা দিনের আলো থাকতে থাকতে আপনি উস্তাদের কাছ থেকে সবকিছু জেনে তারপরে চলে আসবেন। অর্বুদ মণ্ডল তখন তার স্ত্রীর কথা শুনে এবং তিনি ওই দিনের মতোই বাড়িতে থেকে যান। হঠাৎ একটা স্বপ্ন, উনি তখন ঘুমিয়ে পড়েছিলেন রাতের বেলা, তো অর্বুদ মণ্ডল রাতের বেলা একটা স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে জেগে উঠেন এবং তিনি যেটা স্বপ্নে দেখেন ওনার ছোট ছেলেকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবং তিনি দেখতেছিলেন ওই মন্দিরের, যেই মন্দিরে তিনি থাকেন ওই মন্দিরের যে অংশটুকুতে বলি দেয়া হতো, বিভিন্ন অনুষ্ঠানে পাঠা বলি দেয়া হতো, এক চালা একটা টিনের ঘর পুকুর পাড়ের পাশে, ওইখানে তার ছেলে দাঁড়িয়ে আছে। তিনি সেটা স্বপ্নে দেখতে পান। তো হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর ওনার মাথা, মানে উনি একটা ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলেন এবং উনি বারবার ওনার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছিল যে না, তার ছেলে আসলেই সেখানে হয়তো দাঁড়িয়ে আছে, সে গেলে তার ছেলের তার সন্তানের সন্ধান পাবে। সে দরজা খুলে বেরিয়ে যায়। এদিকে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী শুয়ে আছে বিছানায়। হরিবোধ মণ্ডল তখন দরজা খুলে সরাসরি বেরিয়ে যায় এবং সে হাঁটতে হাঁটতে চলে যায় সেই পুকুর পাড়ে, সেই পুকুর পাড়ের এক চালা ঘরে সেই বলি দেওয়ার স্থানে। চারপাশে একদম নীরব, একদম অন্ধকার, একটা মানুষও নাই সেখানে, সবাই যার যার মতো যার যার বাড়িতে ঘুমিয়ে আছে। এই পুরো মন্দিরের এরিয়ার ভিতরে শুধুমাত্র এই তখনকার সময় ওই দিনটাতে শুধুমাত্র হরিপদ মণ্ডল এবং তার স্ত্রী ছিল, আর কেউ ছিল না। একদম চারপাশ নিরিবিলি, দূর দূরান্তে ছোট ছোট লাইট দেখা যাচ্ছে, কিন্তু ওই একচালা ঘরের বলি দেওয়ার যে রুমটা, যে একচালা ঘরটা, ওই ঘরটা একেবারেই অন্ধকার। সে ঢুকে যায় ভিতরে, অন্ধকার হলেও তার মনে হচ্ছিল সে যেন কিছু দেখতে পাচ্ছে। সে হালকা হালকা আলোর ঝলকানি সে দেখতে পাচ্ছিল এবং বলি দেওয়ার স্থানগুলো তার চোখে লাগছিল। হঠাৎ করে সে শব্দ শুনতে পাচ্ছিল, ধারালো তলোয়ার ধার দেওয়ার সময় চকচকে পাথরে ঘষলে যেরকম একটা শব্দ হয়, যেরকম একটা আওয়াজ হয়, ঠিক ওইরকম একটা আওয়াজ হরিপুর মণ্ডল পাচ্ছিল, শুনতে পাচ্ছিল, তলোয়ার ঘষার আওয়াজ সে শুনতে পাচ্ছিল। সে তলোয়ার ঘষার আওয়াজ মনে হচ্ছিল প্রায় এক মিনিট যাবত সে শুনল, কিন্তু চারপাশ ঘুরে এদিক ওদিক তাকিয়ে সে কোনো কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু তার মাথায় শুধু একটা মাত্র টার্গেট ছিল যে তার ছেলেকে সে এখানে খুঁজে পাবে। তার ছেলে এখানেই দাঁড়িয়ে আছে, সে চারপাশ ভালোভাবে তাকাচ্ছিল। সেই তলোয়ার ঘষার শব্দ এক পর্যায়ে সে ভুলে যায়। হঠাৎ করে তার সামনে একটা ডেড বডি পড়ে যায় ঠাস করে, এবং সে যে তার সচক্ষে দেখতে পাচ্ছিল সেই ডেড বডির গলাটা তার দেহ থেকে আলাদা করা। মনে হচ্ছিল এই মাত্র কেউ ধারালো তলোয়ার দিয়ে এই বডিটাকে কূপ মেরে তার শরীর থেকে মাথাটা মুন্ডুটা আলাদা করে দিয়েছে। চারপাশে রক্ত ছিটকে পড়তেছে। সে দেখতে পাচ্ছে একটা বাচ্চা ছেলের ডেড বডি, মুখটা ফেসটা এতভাবে বোঝা যাচ্ছে না, বডিটা এক পাশে পড়ে আছে, মাথাটা আরেক পাশে পড়ে আছে, বডিটা একদম নিথর হয়ে আছে, মাথাটা যেন হালকা হালকা নড়ছে সে দেখতে পাচ্ছিল তখন, গলার অংশ থেকে রক্ত গড়িয়ে তার পায়ে এসে লাগে এবং সে অনুভব করতে পারছিল সে রক্তটা টাটকা রক্ত এবং গরম হয়ে আছে। পুরো শরীর তার একটা ঝাঁকুনি দিয়ে ওঠে। ঠিক তখন এসে মাথাটা দেখতে পায় এবং মাথাটা তার দিকে ঘুরে তাকায়। মাথাটা যখন তার দিকে ঘুরে তাকায়, সে দেখতে পায় সেই মাথাটা তার ছেলের মাথা, যে ছেলেকে সে নিজ হাতে দাহ করে এসেছে শ্মশান ঘাটে। পরের দিন তার নিজ ছেলের কাটা মাথা ঝুলে থাকতে দেখেছিল সেই পরিত্যক্ত সেই শ্মশান ঘাটের কর্নারে, সেই পরিত্যক্ত জায়গার বট গাছে একটা ডালে। আজ সে দেখতে পাচ্ছে এই বলি দেওয়ার রুমটাতে, এই ঘরটাতে তার ছেলের কাটা মাথা, ডেড বডি, সেই গলা কাটা মাথা তার সামনে। এবারে সেই মাথাটা তার ছেলের যে মাথাটা, কাটা মাথা, সে দেখতে পাচ্ছে সেই মাথা এবার কথা বলতে শুরু করল। হরিবন মণ্ডলের আর কিছুই করার ছিল না, এক দৃষ্টি সে তাকিয়ে আছে সেই মাথার দিকে। শুধুমাত্র কৌতূহল বশতই সে তাকিয়ে আছে, কোনোভাবেই সে নড়তে পারছে না। সেখান থেকে সে ছুটে বের হয়ে আসবে সেই শক্তিটুকু তার মাঝে নেই। এইবার সেই মাথাটা, কাটা মাথাটা, তার ছেলের মাথাটা কথা বলতে শুরু করে ফিস ফিস করে, কিন্তু সে কোনো কথাই বুঝতে পারছিল না, একটা অজানা ভাষা। এই ভাষা সে আর কোনোদিন শুনে নাই, সংস্কৃত ভাষাও না, হিন্দি ভাষাও না, বাংলা ভাষাও না। এই তিন ধরনের ভাষা সে জানে, সে বুঝে, কিন্তু এই তিনটার কোনো ভাষাই না, সে বুঝতে পারছে না এই ভাষাটা। এই কথাগুলো যখন সে বলছে, এই মাথাটা, কাঁথা মুন্ডুটা যখন বলছিল তার ছেলের মাথার মতো দেখতে, তখন হঠাৎ করে ওই মুন্ডুটা কে একজন যেন হাতে নিয়ে নিল। হরিপথ সেদিকে তাকায় এবং দেখে ওই যে কালো লোমওয়ালা, পুরো শরীর কালো লোমওয়ালা একটা বডি, এবং সে এইবার তার সামনে এসে দাঁড়ায়। এত বড় দেহ, এত বিশাল দেহ, এবং তার শরীর থেকে এত একটা বাজে গন্ধ বের হচ্ছে, পচা, বিভিন্ন প্রাণীর পচা, সুপচা গন্ধ, মাছ, তারপর বিভিন্ন জন্তু জানোয়ার, মানুষ শরীরের পচা গন্ধ সব একত্রে মিলে মিশে একটা পচা দুর্গন্ধ পুরো ওই বলি দেওয়ার ঘরটাতে একদম ছড়িয়ে পড়েছে। হরিপদ মণ্ডল একদম সচক্ষে সবকিছু দেখতে পাচ্ছে, তার চোখের সামনে সবকিছু পরিষ্কার। তখন সেই অবয়বটা তখন তার সামনে এসে দাঁড়ায়, এবং ওই অবয়বটার হাতে তার ছেলে সে কাটা মুন্ডু, সে মুন্ডুটা, সে মাথাটা তখনও কথা বলে যাচ্ছে ফিসফিসে অজানা ভাষায়, কিন্তু হরিপদ কোনো কথাই বুঝতে পারছে না। এইবার তার সামনে থাকা সে কালো লোমওয়ালা অবয়বটা এবার বলতে শুরু করে, তুই আমাকে চিনিস। সেইভাবে বাংলা ভাষায় কথা বলতে শুরু করেছে, তুই আমাকে চিনিস। তখন সে বলতেছে যে আমার নাম বটেশ্বরী, আমি বটেশ্বরী দেবী, আমি এখানেই থাকি, এটা আমার রাজত্ব, আমি তোর পরিবারকে শেষ করে ফেলবো, আমি তোর ছেলেকে শেষ করেছি, এইবার আমি তোর স্ত্রীকে মেরে ফেলবো। তুই জানিস আমি তোর স্ত্রীকে কিভাবে মারব? ওইভাবে নাকি সে বলতেছিল, এবং সে বলতেছিল যে আমি তোর স্ত্রীকে গলা কেটে, এইভাবে গলা কেটে তোর স্ত্রীর পুরো দেহ থেকে মাথা আমি আলাদা করে ফেলব, ঠিক এইখানে, ঠিক এই বলি দেয়া ঘরেই আমি তোর স্ত্রীর বলি দিব ধারালো তলোয়ার দিয়ে। এই কথা নাকি বারবার বলতেছিল। হরিপদ মণ্ডল তখন কিছুটা তার জ্ঞান ফিরে পাচ্ছিল, কিন্তু সে কোনো কথা বলতে পারতেছে না। ঠিক সেই মুহূর্তে তার গাড়ে, তার ঘাড়ে, ঠিক ঘাড়ের বাম ঘাড়ে ছিল সেটা, সে বলছিল যে তার বাম ঘাড়ে এত জোরে সজোরে একটা থাপ্পড় কে যেন বসিয়ে দিল, সে ওই থাপ্পড়ের তেজটা আর সে নিতে পারল না, ভারটা আর সে নিতে পারল না, সাথে সাথে সে মাটিতে গড়িয়ে পড়ে যায়। সে সেখানে সেন্স হারায়। তার যখন জ্ঞান ফিরে তখন দেখতে পায় সকাল হয়ে গিয়েছে, তার আশেপাশে বেশ কয়েকজন মানুষ এবং সে পুকুরের পাড়ে শুয়ে আছে, তার স্ত্রী এবং আশেপাশের সব মানুষজন সেখানে জড়ো হয়ে আছে। মন্দিরের বেশ কিছু পুরোহিত পণ্ডিত সেখানে উপস্থিত আছেন। তারা সবাই বলতেছে যে তুমি এখানে কি করছো, তোমাকে রাতের আমরা ভোরবেলা আমরা এসে তোমাকে এখানে খুঁজে পেয়েছি, তুমি এখানে কি করছো? তো তখন হরিপদ মণ্ডল বলছিলেন যে আমি এরকম এরকম রাতে আমি ঘুম থেকে উঠে আমি স্বপ্ন দেখি আমার ছেলে সেই ঘরে দাঁড়িয়ে আছে, তো আমি গেলাম সেই ঘরে গিয়ে এরকম এরকম ঘটনা আমার সাথে ঘটেছে। তো ওনার এই ঘটনা শুনে, ওনার এই কথাবার্তা শুনে সবাই অবাক, এবং ওনার স্ত্রী তো সেটা বুঝতে পারছিলেন যে তাদের সাথে কি ঘটেছে, এবং তার স্বামী যেটা বলছে, হরিপদ মণ্ডল যেটা বলছে, এটা আসলেই সত্যি। ওখানে বেশ কয়েকজন সেটা বিশ্বাস করেনি, ওখানে যে প্রধান পুরোহিত ছিলেন তিনি বলেন যে যে আপনার সাথে যে ঘটনাগুলো ঘটছে আপনি কি কারোর সাথে এই বিষয়গুলো শেয়ার করেছেন? তো তখন হরিবন মন্ডল বলেন যে হ্যাঁ, আমি সেই তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, আমি আমার উস্তাদের কাছে গিয়েছিলাম, সেইগুলো আমি তাদের কাছ থেকে আমি বিভিন্ন রিচুয়াল পদ্ধতি জেনে আমি সেগুলো পালন করেছি, কিন্তু কোনো কিছু হচ্ছে না। এখন এই বটেশ্বরী দেবী নামে সেই জিন, সেই প্রেত আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে বলতেছে সে আমার ছেলেকে মেরে ফেলেছে, এখন সে আমার স্ত্রীকে মারবে, তারপর আমাকে। সেইভাবে নাকি তাকে বলতেছে। ওই প্রধান পুরোহিত তখন তাকে একটা সিদ্ধান্ত দেন এবং বলেন যে যে আপনি একজন একজন গুণী ব্যক্তির সাথে দেখা করেন, উনি খুবই পারদর্শী এইসব বিষয়ে। তখন ওই পুরোহিত হরিপদ মণ্ডলকে তখন সেই ঠিকানাটা তিনি দিয়ে দেন। হরিপদ মণ্ডল বলেন যে আমার একা যাওয়া সেখানে সম্ভব না, আমি এমনিতেই অসুস্থ, আমি আর পারছি না সহ্য করতে আমার সাথে কি ঘটছে এসব। হরিপদ মণ্ডল তখন বলছিল যে সারা জীবন একদম ছোটকাল থেকে সে বিভিন্ন মন্দির থেকে সেবা যত্ন করে আসছে মানুষের, একদম ছোটকাল কিশোর বয়স থেকেই, হয়তো ২০ বছর বয়স থেকে, সে বলছিল ২০ বছর বয়স থেকে সে মন্দিরে ঘুরে ঘুরে মানুষের সেবা যত্ন করেছে এবং এইসব অতি প্রাকৃত বিষয়ে, ভূত প্রেত জিন রিলেটেড বিষয়ে তার অনেক অভিজ্ঞতা আছে, সে অনেক রিচুয়ালের পদ্ধতি মানুষকে জানিয়েছে, কিন্তু সেই সব সে নিজে পালন করে এখন কিছুই করতে পারছে না। তখন ওই গুণী ব্যক্তির ঠিকানাটা যখন দেওয়া হয়, তখন ওই প্রধান পুরোহিত তখন হরিপদ মণ্ডলকে সাথে নিয়ে ওই ব্যক্তির কাছে যান। ওই ব্যক্তি থাকতেন আরেকটা মন্দিরে, তাদের গ্রাম থেকে বেশ অনেকটা দূরে। সেখানে তিনি তাকে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তির সাথে সমস্ত ঘটনা হরিপদ মণ্ডল খুলে বলেন ওই গুণী ব্যক্তিকে। তিনি ব্রাহ্মণ পরিবারের একজন ব্যক্তি ছিলেন। তোনাকে সমস্ত কিছু বলার পর তিনি বলেন ওই বটেশ্বরী দেবীকে তিনি চিনেন এবং সে খুবই জেদি একটা প্রেত, এবং চিনেন তাকে অনেকদিন যাবতই চিনেন এবং তার অনেক ব্যাড রেকর্ড আছে, সে অনেক মানুষকে বিভিন্নভাবে সে জ্বালাতন করেছে এবং বেশ অনেক মানুষকে সে মেরে ফেলেছে। তো তখন ওই গুণী ব্যক্তি বলছিলেন যে একটা ব্যবস্থা করতে হবে, আপনার সাথে কেন সে এরকম করছে সেটা কি আপনি জানেন? হরিপদ মণ্ডল বলছিলেন যে না, আমি তো জানি না, আমি ধারণা করেছিলাম আমি যে তান্ত্রিকের সাথে ঝগড়া করেছিলাম ওই তান্ত্রিক হয়তো আমার ক্ষতি করার জন্য সে এইসব কাজ করছে, কিন্তু তখন আমি ওই তান্ত্রিকের সাথে কথা বলার পর তান্ত্রিক বলছিল যে না, সে এসব কিছু করেনি। ওই গুণী ব্যক্তি তখন হরিপদ মণ্ডলকে বলছিলেন যে আপনি বেশ কয়েক বছর আগে একজন জিনে ধরা রোগীর চিকিৎসার জন্য আপনি তাদের বাড়িতে গিয়েছিলেন, ওই ব্যক্তির সাথে যে জিন থাকত, যে প্রধান জিন থাকত, সে ছিল এই বটেশ্বরী দেবী। আপনি বিভিন্নভাবে তাকে ডিস্টার্ব করেছেন, আপনি তাকে তার কাজে আপনি বিভিন্নভাবে বাধা দিয়েছেন। সেই সময় থেকে সেই বটেশ্বরী দেবী আপনার প্রতি একটা খুব জমা করে রেখেছিল এবং সুযোগ খুঁজছিল বারবার কিভাবে আপনাকে ধরাশায়ী করা যায়, কিভাবে আপনার এবং আপনার পরিবারের ক্ষতি করা যায়। ওই সময় থেকে আস্তে আস্তে সুযোগ সন্ধানী হয়ে সে সুযোগ খুঁজতে খুঁজতে এখন আপনাকে একদম বাগে পেয়েছে। হরিপদ মণ্ডলকে এই কথাটা ওই গুণী ব্যক্তি বলার পর তার মনে পড়ে যায় ওই বিষয়টা, সে একটা রোগীর চিকিৎসার জন্য গিয়েছিল। তো এখন ওই গুণী ব্যক্তি বলছেন এখন একটা মাত্র উপায় আছে, ওই বটেশ্বরী দেবীকে সম্পূর্ণভাবে আপনার কাছ থেকে মুক্ত করা, যেন ওই বটেশ্বরী দেবী আপনাকে কোনোভাবে আর জ্বালাতন না করে, আপনার পরিবারের একটা ক্ষতি সে অলরেডি করে ফেলেছে, আর যেন কারো আপনার পরিবারের আর কারো যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য সে গুণী ব্যক্তি বলছিলেন আমি নিজেই ব্যবস্থা করব। গুণী ব্যক্তি তখন বলেন আমার বেশ কিছু সামগ্রীর প্রয়োজন। তখন তাকে বলা হয়, অর্থাৎ হরিপদ মণ্ডলকে বলা হয় যে আপনি এইসব জিনিস আমাকে জোগাড় করে এনে দেন। এর মধ্যে হরিপদ মণ্ডল যেটা বলছিলেন যেটা ছিল যে কিছু সিঁদুর, ধূপকাঠি, তারপরে আরো কিছু সুগন্ধি টাইপের জিনিস, এগুলো আর হচ্ছে রক্ত, রক্ত জমাট বেঁধে গেলে, রক্ত জমাট বেঁধে গেলে ওটা যে কোনো প্রাণীর হতে পারে, মুরগি হাঁস ছাগল বা এরকম প্রাণীর মুরগির যে রক্ত জমাট বেঁধে গেলে, যেরকম এটা কালচে কালার এবং জেলি টাইপের হয়ে যায়, ঠিক ওই রকম রক্ত, এক বাটি রক্ত সে চেয়েছিল ওই গুণিমিক্তি। তো ওইগুলো সবগুলো একভাবে প্রসেস করে সে বলছিল যে এই যে পুটলা একটা তিনি বানিয়েছেন গুণী, ওই গুণী ব্যক্তি যে পুটলাটা বানিয়েছিলেন, ওই পুটলাটা তখন বট গাছের একটা ডালে বেঁধে আসতে হবে। এই পুটলাটা যদি ওই বট গাছের ডালে বেঁধে আসা যায়, সেই বট গাছের যে আস্তানা, বটেশ্বরী দেবীর যে আস্তানা, সে বটেশ্বরী দেবী সেখানে থাকে, সে আর সেখানে থাকতে পারবে না, সে ওই এরিয়ার আর কোনো জায়গায় সে থাকতে পারবে না। গুণী ব্যক্তি বলে দেন যে আমি বিভিন্নভাবে তাকে চেষ্টা করেছি, আমি জেনেছি বিভিন্নভাবে সে এই এরিয়াতে, ওই এলাকায় আর সে থাকতে পারবে না, সে সেখান থেকে চলে যাবে। সে যদি সেখান থেকে চলে যায় তাহলে অনেক দূর থেকে এই এরিয়ার ভিতরে সে আসবে না, এবং এমন একটা রিচুয়াল পদ্ধতি তিনি করে দিবেন ওই হরিপদ মণ্ডলকে, যেই কারণে হরিপদ মণ্ডলের কোনো প্রকার ক্ষতি ওই বটেশ্বরী দেবী আর কখনো করতে পারবে না। তো কাজটা বলে যেটা কাজ, যে কাজটা ছিল যে ওই পুটলাটা, যে পুটলাটা ওই গুণী ব্যক্তি বানিয়েছিলেন, ওই পুটলাটা ওই বট গাছে বেঁধে আসতে হবে এবং হরিপদ মণ্ডলকে একাই সেখানে যেতে হবে। তো ওই গুণী ব্যক্তি তখন ভালোভাবে বুঝিয়ে দিয়ে যান রাতের বেলা, যে কোনো একটা সময়, একদম ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাতে যেতে হবে যখন চাঁদের আলো থাকে না, একদম অন্ধকার, এবং আশেপাশে লাইট থাকলেও কোনো সমস্যা নাই, তবে ওই জায়গাটা মোটামুটি একটু অন্ধকারই থাকে, বটগাছের অংশটা শ্মশানের ওই কর্নারে। তো ওইখানে গেলে ওই ডালে ওই পুটলিটা বেঁধে আসলেই হবে। তো তখন ওই গুণী ব্যক্তি বলেন যে তোমাকে বিভিন্নভাবে ভয় দেখানো হবে, কিন্তু তোমাকে কোনোভাবে ওই বটেশ্বরী দেবী তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি সাহস নিয়ে নিজে ওই গাছের ডালে তুমি পুটলাটা বেঁধে আসবে। তো তখন যেই দিনের কথা বলে দেওয়া যায় সেটা ছিল শুক্রবার রাতে, শুক্রবার রাতের কথা বলে দে, শুক্রবার রাতে রাতের বেলা ওই হরিপদ মণ্ডল পুটলিটা এনেছিলেন আগে, আর বেশ কয়েকটা ছোট ছোট পুটলা করে তাবিজের মতো বানিয়ে গলায় ঝুলিয়ে দে হরিপদ মণ্ডলের ওই গুণী ব্যক্তি, যে বলে যে এগুলো তোমার নিজেকে সুরক্ষিত রাখবে। তো তখন ওই তারিখ মতো অর্থাৎ শুক্রবার রাতের বেলা হরিপদ মণ্ডল সেই পুটলাটা নিয়ে, গুণী ব্যক্তির দেয়া সে বানানো বিশেষ পুটলাটা নিয়ে এসে বুকে সাহস নিয়ে সে ঢুকে যায় শ্মশানের ভিতরে, এবং সে যাওয়ার সময় কোনো কিছু অনুভব করে নাই, কোনো কিছু টের পায় নাই, কিন্তু বট গাছের কাছাকাছি হয়তো কয়েক হাত সামনে সেই বট গাছটা সে ডালে বাঁধতে যাবে, ঠিক ওই মুহূর্তে মানে তাকে মায়া দেখানোর চেষ্টা, মায়া দেখাতে শুরু করে সেই, অর্থাৎ সেই বটেশ্বরী জিনের কিছু যে সহকারী জিন আছে, তারা ভয় দেখাতে শুরু করে, মায়া দেখাতে শুরু করে হরিপদ মণ্ডলকে। হরিপদ মণ্ডল যেটা শুনতে পাচ্ছিল, তার পেছন থেকে তার স্ত্রী এবং তার সেই ছেলে তাকে ডাকছে, করুণ সুরে কান্না করতেছে তার স্ত্রী এবং তার ছেলে বারবার তাকে ডাকতেছে, বাবা বাবা তুমি সেই পুটলাটা গাছে বেঁধো না, সেই পুটলাটা বাঁধলে তুমি তোমার স্ত্রী অর্থাৎ আমার মাকে তুমি আর কখনোই ফিরে পাবে না, আমার মা আমার কাছে চলে আসবে। এই ছেলের করুণ কথা শুনেও হরিপদ মণ্ডলের তখন মন একটু নরম হয় নাই, সে জানত আগে থেকে, তাকে আগে থেকেই সাবধান করে দেওয়া হয়েছিল যে তাকে মায়া দেখানো হবে। হরিপদ মণ্ডল কোনো দিকেই সে দৃষ্টিপাত করে নাই, সে এক টানে সে তাড়াহুড়ো করে সে পুটলিটা দ্রুত বেগে সেই ডালে, মানে যতটুকু নিচে একটা ডাল আছে যেটা হাত দিয়ে নাগাল পাওয়া যেত, ওই ডালে সে বেঁধে দেয় সেই পুটলিটা। বেঁধে দেবার পর সে যখন ফিরে আসবে তখন সে যেটা ফিল করতে পারে যে এত ঝড়ো বাতাস বোয়া শুরু করেছে চারপাশে, মনে হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো, বৈশাখী ঝড়, কালবৈশাখী ঝড় যেরকম দ্রুত বেগে ঝড়ো হাওয়া বয়ে নিয়ে যায়, যেরকম গাছপালা দুমড়ে মুচড়ে ভেঙে যায়, ঠিক সেরকম ভাবে যেন মনে হচ্ছে চারপাশে বাতাস শুরু হয়েছে, এবং সে দেখতে পাচ্ছিল সেই বট গাছের ডালগুলো চলো এখনই ভেঙে যাবে, এত জোরে নড়ছে সেই বট গাছের ডালগুলো। সে সাহস করে হাঁটতে হাঁটতে, তার মানে সে যখন বট গাছে সেই পুটলিটা বেঁধে যখন সে শ্মশানে গেটের দিকে আসবে, সে গেটই কিন্তু দাঁড়িয়ে ছিল সেই মন্দিরের যে প্রধান পুরোহিত ওই গুণী ব্যক্তির কাছে নিয়ে গিয়েছিল হরিপদ মণ্ডলকে, সেই ব্যক্তি তিনি দাঁড়িয়েছিলেন, সেই পুরোহিত প্রধান পুরোহিত তিনি দাঁড়িয়েছিলেন মন্দিরের গেটের বাইরে। সেদিকে তাকিয়ে হাঁটতে থাকে হরিপদ মণ্ডল, বাতাস বইছে পিছনে ঝড়ো হাওয়া, মনে হচ্ছে যে গাছপালা পিছের যে বটগাছ সে বটগাছের ডালগুলো মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, এরকম একটা আওয়াজ তার কানে আসছে, কিন্তু সে পেছন ফিরে তাকাচ্ছে না। একটা সাহস নিয়ে সে হাঁটা শুরু করছে, কিন্তু সে একটা জিনিস ফিল করতে পারতেছে, সে যতটা হাঁটছে ততটা সামনে সে আগাতে পারছে না, এবং অনেকক্ষণ হাঁটার পরেও সে কোনোভাবেই বটগাছের কাছ থেকে ওই শ্মশান ঘাটের গেট পর্যন্ত সে আসতে পারছে না। নিজে মন্ত্র জপ করা শুরু করে এবং ওই গুণী ব্যক্তি একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন, যখন দেখা যাবে কোনো কিছুই কাজ করছে না, সব দিক থেকে মায়া ভয় তাকে গ্রাস করে ফেলছে, ঠিক ওই সময় তার গলায় যে তাবিজটা তিনি ঝুলিয়ে দিয়েছিলেন, বিশেষ মন্ত্র বলে সে তাবিজটা তিনি ফু দিয়ে তিনি ঝুলিয়ে দিয়েছিলেন, সে তাবিজটাকে গলা থেকে খুলে তার বাম হাতে বেঁধে ফেলতে হবে এবং সে তাবিজটা ডান হাত দিয়ে চেপে ধরে একটা বিশেষ মন্ত্র পাঠের কথা ওই গুণী ব্যক্তি বলে দিয়েছিলেন। ঠিক সেই কাজটাই তিনি করতে থাকেন যখন দেখতে পাচ্ছিলেন তিনি হেঁটে কোনোভাবে আগাতে পারছেন না সামনের দিকে। হরিপদ মণ্ডল তখন এই সেম জিনিসটাই করেন, গলা থেকে তিনি সেই তাবিজটা খুলে বাম হাতে বেঁধে ডান হাত দিয়ে চেপে ধরে তিনি সেই মন্ত্রটা পাঠ করতে থাকেন। তো একটা পর্যায়ে সেই মন্ত্র পাঠ করতে করতে তিনি চলে আসেন সেই গেইটের কাছে। সেই গেইটের কাছে আসার পর যখন সেই পুরোহিতের প্রধান পুরোহিত যখন হরিপদ মণ্ডলকে স্পর্শ করে, সাথে সাথে হরিপদ সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। হরিপদের যখন পুনরায় জ্ঞান ফিরে তখন সে তার ঘরের ভিতরে, আশেপাশে তখন বসেছিল পুরোহিত মশাই, প্রধান পুরোহিত মশাই তখন বসেছিলেন পাশে এবং বলছিলেন যে তুমি সে কাজটা করতে পেরেছ, এখন ওই গুণী ব্যক্তির কথা যদি সত্যি হয় তাহলে তোমার পরিবার এখন সম্পূর্ণরূপে সেফ। এবং ওই পুরোহিত মশাই তখন হরিপদ মণ্ডলকে বলে দিয়ে যান যে আপনি এরকম কাজ করেন ঠিক আছে, কিন্তু সব ধরনের কাজে আপনি কখনোই যাবেন না, সব ধরনের কাজ আপনি সাহস দিকে কখনো করতে যাবেন না, কারণ যে কোনো কাজে অর্থাৎ একটা কাজ সবাইকে দিয়ে হয় না, এটাতে অনেক ধরনের সমস্যা থাকতে পারে, তো আপনি কাজ করলে বুঝে শুনে সব দিক দেখে যদি মনে হয় আপনি করতে পারবেন তাহলে আপনি যাবেন, তা না হলে এইসব বিষয়ে কখনোই আপনি আগাবেন না। তো হরিপদ মণ্ডলের মনে একটাই কষ্ট, এই একটা সমস্যার কারণে সে তার সন্তানকে হারিয়েছে চিরজীবনের জন্য, তার আদরের একটা মাত্রই সন্তান ছিল, সেই সন্তানটাকে সে হারিয়ে ফেলেছে, সেই বটেশ্বরী প্রেত, সেই বটেশ্বরী দেবী শক্তিশালী জিন সে তার ছেলেটাকে মেরে ফেলেছে। তো ওই ঘটনার অর্থাৎ ওই রিচুয়ালের পর থেকে পরবর্তীতে হরিপদ মণ্ডল আর ওই বটেশ্বরী দেবীর সমস্যাতে সে পড়েনি, ওই বটেশ্বরী দেবী আর কখনোই মানে বটেশ্বরী দেবী কখনোই দেখা দেয় নাই হরিপদ মণ্ডলের সামনে। এরপর থেকে ওনার লাইফ স্বাভাবিকভাবেই চলছিল। এই ঘটনাটা যিনি সংগ্রহ করেছেন তিনি হচ্ছেন আমার বন্ধু চয়নদেব। উনিশ সেই মন্দিরের কাছে তাদের বাসা এবং ওই মন্দিরে যে পুরোহিত তখন ছিলেন হরিপদ মণ্ডল ওনার সাথে ভালো সম্পর্ক ছিল তার, তো তার কাছ থেকে তিনি সংগ্রহ করেছিলেন। তো তখন তিনি ছোট ছিলেন, ওই সময় তিনি ঘটনাটা শুনেছিলেন। তো ঘটনাটা বিস্তারিতভাবে তিনি যেটা বলেছেন সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো পরবর্তীতে বছরখানেক পর 2012 সালে ঘটনা ছিল, তো প্রায় 15-16 সালের দিকে নাকি হরিপদ মণ্ডল মারা যায়। তো পরবর্তীতে তার স্ত্রী এখান থেকে অন্যত্র চলে যায়। তো হরিপদ মণ্ডল মারা যাবার পর হরিপদ মণ্ডলকে ওই শ্মশান ঘাটে, সে যেখানে সেই মন্দিরে ছিল ওই মন্দিরের শ্মশান ঘাটে তার দাহ কার্য সম্পন্ন করা হয়েছিল। তো এই ছিল আজকের ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনাদের সংগ্রহে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে আপনারা সেই ঘটনাগুলো আমাদেরকে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন ভৌতিকতার ইমেল অ্যাড্রেসে।